exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং একজন অতিথি রয়েছেন, অতিথি থাকবেন এটাই স্বাভাবিক, কারণ এই অনুষ্ঠানটা অতিথি এবং আপনারা ছাড়া কোনোভাবেই মূল্য পাবে না। এই অনুষ্ঠানটা চলছে আপনাদের জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতে। অতিথির কাছে চলে যাব, বেশি কথা বাড়াচ্ছি না, তার আগে ফোন নম্বরটা বলে দিচ্ছি এবং আমাদের সাথে যোগাযোগের কয়েকটা মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো জানাবো। আপনি ফোন করুন আমাদেরকে 09613892892, আবারও বলছি 09613892892। এছাড়া ফেসবুকে আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন। আমি আশা করি এই অনুষ্ঠানে এখনই একটা পোস্ট দেওয়া আছে এবিসি রেডিও 89.2 FM এই পেজে, এবং সেখানে আরজি সেতু পেজটি ট্যাগ করা আছে, সেই পেজটিতে লাইক দিয়ে আপনি কানেক্টেড থাকবেন। কারণ আরজি সেতুতে কানেক্টেড থাকলে আপনার যে কোনো প্রশ্ন সেখানে আপনি করতে পারবেন এবং সেগুলোর উত্তর সাথে সাথে আমি দিয়ে থাকি। সো আরজি সেতু নামে পেজটিতে আপনি কানেক্টেড থাকুন। এটার ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। ওকে, এছাড়া আপনি SMS করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সময়ে 2221 এই নম্বরে। আপনার যে কোনো মতামত, যে কোনো পরামর্শ সবকিছু এখানে জানান। শুরুতে লিখবেন ABC, তারপর আপনার নামটা লিখে আপনার মতামত বা যে কোনো পরামর্শ লিখে পাঠান 2221 অর্থাৎ 2221 এই নম্বরে। যাই হোক, অতিথির কাছে আমি আসছি, নামটা একটু প্লিজ যদি বলতেন আপনি।
আমার নাম হচ্ছে মোহাম্মদ মাকসুদ আলী জুয়েল।
আচ্ছা, জুয়েল আছেন। জুয়েল, আপনার বয়স কত এখন?
আমার বয়স এখন 33 চলছে।
33 চলছে। এবং জুয়েলের মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করছি যে খুবই হতাশ। আমি গল্পটা এখনো জানি না, দেখি শেষ পর্যন্ত কেন সে হতাশ। তো শুরু করুন গল্পটা, আপনার ছোটবেলা থেকেই আমরা সাধারণত শুনতে চাই, সো প্লিজ একবার সেখান থেকেই আপনি বলুন।
আমার বয়স যখন 7 বছর, তখন আমার বাবা মার সাথে আমি খুব ভালোভাবে কাটতেছিল আমার দিন। তারপরে দেখা গেল কিছুদিন পরে আমার ছোট ভাই আসছে পৃথিবীতে। তো আমাদের সবকিছু মিলে সব ভালোই যাচ্ছিল, লেখা পড়া সবকিছু। ওকে, আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে আমার বয়স যখন 13-14 পৌঁছলাম, তখন মাঝে মধ্যে স্বাভাবিক এটা ফ্যামিলির মধ্যে মার সাথে বাবার সাথে একটু ঝগড়াঝাটি হয় যে কোনো কারণে, আবার ঠিক হয়ে যায়। তা আমি ছোটবেলা থেকে একটু খুব রাগী ছিলাম, তো দেখা গেল রাগ করলে আব্বু আম্মু বোঝানোর চেষ্টা করতো। তো তারপর আমি আমার কাজ করতাম যতটুকু সম্ভব, আস্তে আস্তে পড়াশোনাও চালিয়ে যেতে থাকলাম। পরে পড়তিতে আম্মুর সাথে খুব আমার একটা ইয়ে হয় না, মিল হয় না। আম্মু বাসায় থাকে না, অনেক সময় বাইরে যায় ছোট ভাইকে নিয়ে। ঠিক আছে, আমি বাসায় একাই থাকতাম, ভালো লাগতো আমার কাছে একা থাকতে, ভালো লাগতো। আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমাকে বুঝতে চেষ্টা করো, না সে বুঝে না। সে তার কথা হচ্ছে যে সে যেটা বলবে সেটাই রাইট।
মানে আম্মুকে কি বলতেন আপনি?
বলতাম বিভিন্ন মনের কথা আছে অনেক, যে আম্মু আজকে কোথায় যাব বা এটা আমি নিব। ঠিক আছে,
কত বছর বয়সের কথা বলছেন?
তখন আমার বয়স আনুমানিক 13-14।
13-14। আচ্ছা, ওর সময় আম্মুকে কি বলতেন যে এখানে যেতে চাই, এটা আমি নিতে চাই, এরকম?
জি জি, এরকমই।
এবং আম্মু কি করত?
উনি ওনারা আর কি, সবচেয়ে থেকে বেশি হচ্ছে যে আমার ছোট ভাইয়ের প্রতি কেয়ার, মানে আমার দিকে ওরকম খুব একটা কেয়ার করতো না।
এটা হয় কিন্তু ছোট ছেলে মেয়েদের প্রতি মা বাবার একটু কেয়ারটা একটু বেশিই থাকে, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, তো আপনাকে আম্মুকে আপনি কি বোঝাতেন?
হ্যাঁ, আমার এটা সমস্যা হচ্ছে, আমি আজকে এটা খাবো না বা আমি তরকারিটা খাই না। তো দেখা গেল যে না, উনি ওরকম বেশি ইয়ে করতো না, কিন্তু ছোট ভাই যেটা পছন্দ করতো তার প্রতি মানে একটু বেশি উনি গভীরতা ছিলেন।
আচ্ছা,
কিন্তু আমার মনের কথা আমি তো আমার আম্মুকে খুলে বলবো সেটা আমি বলতে পারতাম না, এটাই আমার একটা কষ্ট। আর সবচেয়ে বড় কথা, আমি যতটুকু জানি যে ছেলে হোক বা মেয়ে হোক, সবার আগে মনের কথা কিন্তু তার মাকে বলে, কারণ বাবা যেহেতু সারাটা দিন বাইরে থাকে কাজে ব্যস্ত। কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত, আমি আমার মনের কথা আমি বাবাকে বলি।
মানে আপনার ক্ষেত্রে উল্টো হয়েছে যে ছেলে মেয়েরা সাধারণত মনের কথাটা মাকে বলে, আপনি বলতেন বাবাকে?
জি জি।
আচ্ছা,
আমি আমার বাবাকে বাবা মনে করি না, তাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে মনে করি এবং সেও আমাকে ওরকমই মনে করে। আস্তে আস্তে যাই হোক, যে ছোট ভাইয়ের প্রতি আম্মুর কেয়ার একটু বেশি, তা আম্মুর সাথে হঠাৎ করে আমার কথাবার্তা অফ হয়ে যায়, প্রায় না হলেও এক বছর দেড় বছর এরকম বন্ধ থাকে।
মানে আম্মুর সাথে কথা বলেন না এতদিন?
জি জি, মানে কথা বলা হয় না। তো এটা ঠিক, তার চেহারা আমি দেখি, আমার চেহারা সে দেখে, বাসা থেকে আসা যাওয়া করার সময় এই অবস্থা। আর মন চেলে ভাই খেলাম না হলে না।
আচ্ছা, আম্মু কিছু বলতেন না?
না, কিছু বলতেন না। তো উনিও একটু রাগি টাইপের। আর সবচেয়ে বড় কথা,
আচ্ছা এরকম হওয়ার কারণটা কি? মা এবং ছেলের সম্পর্ক এর পেছনে নিশ্চয়ই অন্য কিছু আছে, মানে
সে কারণটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। এটা ঠিক, আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে আমি আম্মুর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তো হঠাৎ করে দেখা গেল যে বয়স আমার বাড়তেছে বাড়তেছে। তো এর মধ্যে রাগারাগি করে অনেক সময় ভাইয়া খেতামও না আমি, অনেক সময় খেতাম না, প্রায় না হলে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যেত। তো এর মধ্যে
মানে এক সপ্তাহ দুই সপ্তাহ আপনি খেতেন না?
খেতেন না,
কিছুই খেতেন না।
বাসায় বাইরে গেলে হয়তো টুকটাক খেতাম, কিন্তু বাসায় কোনো কিছু খেতাম না।
বাসায় খাইতেন
না? বাসায় খেতাম না। কখনো প্রশ্নও করেনি যে কেন খাই না। কারণ কি, আম্মু অনেক রাগি আর আম্মুর থেকে বেশি রাগি আমি, এটার জন্য আর কি আম্মু কিছু বলতো না।
আচ্ছা, মানে আপনি রাগারাগি করতেন না?
জি, কিন্তু
এটা একটা কারণ যে মায়ের সাথে যে দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে কিন্তু
জি জি মানে
কারণটা অনুসন্ধান করে বের করতে পারেননি, এটা আপনার ফেলিওরিটি। উনি হয়তো আপনাকে রাগ করে কিছু বলতো, আপনি ডাবল রাগ নিয়ে ওনার সাথে খারাপ ব্যবহার করতেন, যে কারণেই তার সাথে
না ওনার সাথে কিছু বলতাম না,
কিছু কথা বলতাম
না, কিছু বলতাম না। তো আরেকদিন আমার বড় খালার বাসায় গিয়ে উনি বলল যে জুয়েল খায় না, আপা তুই একটু দেখিস। আমার বড় খালা আমাকে জিজ্ঞেস করছে কেন খাচ্ছে না খালামুনি, এভাবে অনেক রিকোয়েস্ট করার পরে খালামুনি আমাকে খাওয়ানো শুরু করছে। তো এর মধ্যে আম্মু বলছে যে আপু আমি তোকে কিছু টাকা পয়সা দিব, তুই ওকে বাজার টাজার ইয়া করে খাওয়াইস। আমি জিনিসটা মানে জানতে পারছি। তো জানার পর থেকে আমি আর খালামুনির বাসায় আর যাই না, যে না তো উনি তো আমার আম্মু। তো বাচ্চারা যদি অন্যায় করে, মা কিন্তু বাচ্চাদেরকে যেভাবে হোক আগলায় নেয়। আম্মুর প্রতি আমার অনেক ভালোবাসা আছে, এখন যে হাজার হলে উনি আমার মা। আস্তে আস্তে ওনার কাছ থেকে আমি অনেক দূরে চলে যেতে লাগলাম। এর মধ্যে আমার বাসা বাড়ি চেঞ্জ করা হলো, ওই চেঞ্জের মধ্যে আমি ছিলাম না, আমার ছোট ভাই একাই আমার আম্মুর সাথে নিয়ে তারপরে ওগুলো গুছালো, আমি আর কিছু বলিনি।
আপনি কোথায় থাকতেন তখন?
আমি তখন ফ্যামিলিকে সাথে নিয়ে থাকতাম, কিন্তু বাইরে ছিলাম।
আচ্ছা,
যখন আসবাবপত্র বাসার এক বাসা থেকে আরেক বাসায় নিচ্ছে তখন আমি সামনে ছিলাম না। তারপরে দেখা গেল কিছুদিন ছোটখাটো বিজনেস শুরু করছিলাম, আমি চেষ্টা করতাম যে বাসাতে যখন এ ধরনের একটা অশান্তি, একটু বাইরে থাকবো, ব্যবসা বাণিজ্য ছোটখাটো করবো, সেটাতে নিয়ে ব্যস্ত থাকলে মাইন্ডটা আমার সেখানে থাকবে।
আপনি কি পড়াশোনা করতেন না একদমই?
না করতাম, এরকম না যে করতাম না,
স্কুলে ভর্তি ছিলেন?
জি জি জি।
আচ্ছা,
সবকিছু আমার ওকে ছিল। তো দেখা গেল যে আমরা তো থাকার ছেলে, তো আমরা পড়াশোনা মানে খুব একটা দিকে যাই না, মানে বিশেষ করে চিন্তা করি যে ব্যবসায়িক মাইন্ড নিয়ে যে কিভাবে ব্যবসা করা যায়। তো তারপরেও চেষ্টা করছি। এর মধ্যে দেখা গেল আব্বু আমার সাথে কথাবার্তা গোপনে হতো যে জুয়েলকে একটু দেখো, জুয়েলকে তুমি একটু কেয়ার করো।
কি বলতো?
আম্মু আব্বুকে আর কি বলছে যে ওরা বুঝে বইল,
সেটা
আমার কথা বুঝে না।
মা কিন্তু এমনই।
জি
হ্যাঁ, আপনি মায়ের জন্য একটু চোখের পানিও ফেললেন, এটাই সন্তান এবং মা কখনো আলাদা হতে পারে না। আপনি হয়তো কথা বলতেন না মায়ের সাথে, মা হয়তো আপনার সাথেও একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু ওই যে খালার কাছে গিয়ে বললো যে টাকা দিচ্ছি ওকে একটু খাওয়াস, আব্বুকে বলতো একটু খেয়াল রাখিস, এই তো মা। মা এমনই, মায়ের সাথে সন্তানের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না, এটা অসম্ভব।
আমি সেটাই বলতেছি। তো দেখা গেল যে ছোট ভাইয়ের সাথে তখন আমার কথাবার্তা হতো, আব্বু আম্মুর সাথে রাগারাগি থাকলেও ছোট ভাইয়ের সাথে কথা হইতো। অনেক সময় দেখা যেত যে ও একটু বিভিন্ন মানুষের পার্সোনাল অনেক কিছু থাকে, তো দেখা গেল অনেক সময় ওই অ্যাবসেন্ট থাকতো, যাই হোক করে কিছু বলতাম না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে আমি বাসায় ফিরে আসতাম রাতের বেলায়, আসতে একটু লেট হতো, তবে আমার এভাবে কোনো বাজে কোনো নেশা ছিল না কোনো কিছুই না। তবে এটা ঠিক যে স্মোকিং করতাম আমি। একদিন এরকম করতে করতে দেখা গেল সময় ঘনাচ্ছে আমার, আস্তে আস্তে করতে করতে ২৭-২৮ এর দিকে আবার পড়ছি, যে কোনো একটা কথা নিয়ে আবার যদি কোনো সমস্যা হতো প্রায় না হইলেও ছয় মাস এক বছর বা দেড় বছর কথা বন্ধ।
কেমন স্ট্রেঞ্জ লাগছে পুরো ব্যাপারটা, আপন মা। আমি ধরে নিতাম যে সৎ মায়ের সাথে অনেক সময় এমন হয় সন্তানদের, সেরকম কিছু নেই এখানে। যাই হোক, আপনি শুরুতেই বললেন যে এই রহস্য আপনি এখনো ধরতে পারেননি, না হলে হয়তো আমি এটা বলতাম যে গল্প শুনতে শুনতে হয়তো রহস্যটা ক্লিয়ার হবে, বা এটার হয়তো প্রেজেন্সই থাকবে না হয়তো একটা সময় আপনার জীবনের গল্পে। আপনি যে গল্পটা বলতে এসছেন আমিও জানি না, সেটার সাথে এই ঘটনার সম্পৃক্ততা আছে, কিন্তু এই ঘটনাটাই হয়তো সেখানে মূল ঘটনা নয়। দেখা যাক তারপরে।
তারপরে আবার অনেক সময় দেখা যায় আমার সাথে নিজের ইচ্ছা থেকে আবার কথা বলতেছে, তো পরে দেখা গেল কিছুদিন পরে আমরা আবার দু মা ছেলে একত্র হয়েছি, সুন্দরভাবে আমাদের জীবনযাপন চলছে, কথাবার্তা বলতেছি আমরা। তারপরে আমার আম্মু আমার খালামণিদেরকে একসাথে নিয়ে বললো যে জুয়েলের বয়স হয়ে যাচ্ছে, জুয়েলকে বিয়েটি দিব। আমার সবচেয়ে ক্লোজ হচ্ছে আমার ছোট এক খালামণি, আমরা পিঠাপিঠি বয়সেরই, তো ওর সাথে আমি আমার সবকিছু শেয়ার করতাম। তো ওকে আমি বলছি যে না আমি এখন করব না, আর কিছুদিন পরে। তো বললো ঠিক আছে দেখি আপুকে বলে কি বলে। তো বলছে, তো বললো যে আপু যদি ওর পছন্দের কেউ থাকে তাহলে আমরা কথা বলি। তা আম্মু বলছে ওর পছন্দ থেকে তো হবে না, আমরা যেটা বলবো সেটাই হবে, তবে আমরা ওর বাবা মা যেটা ভালো আমরা সেটাই করব। আমি আর কিছু বলিনি, আমি চুপচাপ হয়ে গেছি। তখন আমার বয়স আর কি 27 বছর ছিল। ঠিক আছে, দেখতে দেখতে 3 বছর পার হওয়াতে তখন আমি গিয়ে পড়লাম 30 বছরের দিকে। আমার বয়স তখন 30 পড়লো। দেখতেছি না ভালো লাগে না, ওরকম কাউকে ভালো লাগে না, বাবা কিছু বলবো তাও না। আর এটা তো আমি জানতেই পারছি যে আমার আম্মু আমার পছন্দ মোতাবেক কাউকে করাবে না।
তারপরে খুঁজতেছেন কেন?
তারপরে আমার খোঁজার মতো মানে কোনো ইয়ে নেই, মানে আমি কিছু বলিনি আর, চুপচাপ আমি এরকমই।
হ্যাঁ, কিন্তু মা বাবার পছন্দ বিয়ে করবেন না, আবার মা বাবা আপনার পছন্দটাকে মেনে নেবে না, তাহলে সময় নষ্ট করছেন কেন? 3টা বছর কেন ওয়েট করলেন?
3টা বছর এই জন্য ওয়েট করলাম যে আমি এই সুযোগটা খুঁজছিলাম যে আমার লাইফে কি এরকম কেউ আসবে, কেউ কি আমাকে পছন্দ করবে নাকি না। আমি পছন্দ করলে তো হবে না, তাকেও তো পছন্দ করতে হবে, এটার জন্য আমি ওয়েট করছি।
আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ যেগুলো হয় সেগুলো তো কিন্তু দুজনেই অনেক সময় পছন্দ করেই বিয়েটা হয়, এমন নয় যে আপনার ফ্যামিলি অ্যারেঞ্জ করে দিল বলে বিয়ে করতে হলো। আন্ডারস্ট্যান্ডিং এর তো সময় থাকেই, আর আপনি যে সময়ের কথা বলছেন সেটা বেশিদিন আগের কথা না। তো ওই সময় কিন্তু এমন নয় যে ওই বহু প্রাচীন আমলের মতো কেউ কাউকে না দেখেই বিয়ে করানো হতো, এমন এমন কিন্তু না। ঠিক আছে, তারপরে?
তারপরে হচ্ছে এরকম করে 3 বছর মানে ওকে হয়েছে, দেখা গেল যে ভালো কথাবার্তা চলতেছে আম্মুর সাথে, আমার সাথে কথাবার্তা চলে। তো এর মধ্যে 2012-র লাস্টের দিকে হঠাৎ করে সন্ধ্যার বেলায় আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা চাইনিজ টাইনিজ খেলাম। খাবারের পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে হঠাৎ করে আমার মোবাইলে একটা মিস কল আসছে। আমি চিন্তা করলাম এখন রিসিভ করব না, পরে না হলে ইয়ে করব। যাই হোক, ওদেরকে আমি বিদায় দিলাম আমার ফ্রেন্ডদেরকে, ওরা চলে গেছে। ওরা চলে যাওয়ার পর আমি মোবাইলটা বের করে তখন দেখি যে একটা মিস কল উঠানো। তখন চিন্তা করে দেখলাম যে এরকমও হতে পারে যে কেউ কোনো ফ্রেন্ড সার্কেল হয়তো কোনো বিপদে পড়তে পারে, হয়তো তার ব্যালেন্সে টাকা নেই। আমি দেখি আমি কলটা ব্যাক করি, ব্যাক করছি অচেনা নাম্বার, দেখলাম যে একটা ফিমেলের কণ্ঠ। তো তখন জিজ্ঞেস করলাম যে আপু আপনি মিস কল দিয়েছিলেন কেন? বলেন না ভাই আমি তো কোনো মিস কল দিইনি। আপনি যদি কোনো মিস কল না দেন তাহলে আমার মোবাইলে কিভাবে মিস কল আসছে? তখন উনি বলে ভুলে চলে আসছে। আমি বললাম এটা কোনো কথা হলো যে মিস কল আসছে ভুলে আসছে? উনি বললো ভুলে আসতে পারে না। আমি ঠিক আছে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি মিস কল দিয়েছেন আমি ব্যাক করছি, আপনার তো আর দরকার নেই তাই না। আমাকে তখন উনি উঠে বলতেছে যে আপনি এভাবে কথা বলতেছেন কেন? আমি দেখেন আমি এভাবে কথা বলতেছি এ কারণে, কারণ যেহেতু আপনি মিস কল দিয়েছেন আপনি স্বীকারত করতেছেন না, যাই হোক সেটা আপনার ব্যাপার, তো আপনি আর এখানে কোনো কল টল দিয়েন না বা মিস কল দিয়েন না। তো তখন সে ফিমেলটা বলল আমাকে যে আমি মিস কল কাকে দিব না দিব সেটা আপনাকে জিজ্ঞেস করে দিব না। কথা কাটাকাটিতে দেখা গেল যে আমি লাইনটা কেটে দিলাম। লাইনটা কেটে দেওয়ার পরে আবার আমার মনটা কেন জানি চাইছে যে না আসলে আমি খুব খারাপ ব্যবহার করছি, আমি কলটা ব্যাক করছি। ব্যাক করার পরে সে দুবারে সময় রিসিভ করছে। তো করার পরে তখন আমি বললাম যে আসলে আমার মন মেজাজটা খুব খারাপ, তো এটার জন্য আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, সরি। সরি বলার পরে সে বলে কি ইটস অলরাইট, সমস্যা নেই, বলেন আপনি কি বলতে চান। তা আমি বললাম আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, মনে কিছু নেন না। তো বললো ঠিক আছে, আস্তে আস্তে কথাবার্তা বলতেছি। তো তখন বললো যে আজকে আর কথা বলবো না, কালকে কথা বলবো। আমি বললাম ঠিক আছে কালকে কথা বলবো। পরের দিন আবার দেখা গেল সে কল দিছে, আমি তার কলটা রিসিভ করিনি, কেটে দিছি, কেটে আমি তাকে ব্যাক করছি। এই কারণে ব্যাক করছি যে এরকমও হতে পারে তার কাছে হয়তো টাকা পয়সা নাও থাকতে পারে, তা আমি ব্যাক করছি। আমি তার সাথে কথা বলতে বলতে একদিন দুই দিন তিন দিন এই করতে করতে প্রায় আপনার মানে বছরের শেষের দিক থেকে তো তার সাথে কথা শুরু হয়েছিল, তো লাস্টের দিকে আমি চলে আসলাম ডিসেম্বরের দিকে।
কোথায় আসলেন?
তার সাথে কথা বলার পর্যায়ে আর কি।
ও আচ্ছা, মানে কথা বলতে বলতে অনেকদিন হইল আর কি।
জি জি, মানে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত হয়েছে, তিন মাস।
জি,
2012 এর মধ্যেই ডিসেম্বরের দিকে আমি তারাকে বললাম যে আমি তোমাকে দেখতে চাই। তো হঠাৎ করে সে আমাকে বললো
অক্টোবর থেকে ডিসেম্বর, তিন মাস।
জি জি।
আচ্ছা, এই তিন মাসে কি সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো?
এই তিন মাসের মধ্যে সম্পর্ক গিয়ে দাঁড়াইছে দুজন দুজনকে দেখতে চাই।
আচ্ছা, মানে এটা কি প্রেম টাইপের নাকি?
জি জি, প্রেম টাইপেরই।
আচ্ছা, ওই সময় ফোনে কি কথা হইতো তিন মাস?
এই তিন মাসের ভিতরে কথা হইতো সে কিরকম আছে, তার বাবা মা কোথায় বা কি করেন, বাবা বা ভাই বোন কয়জন। তখন সে আমাকে তার সব কথা খুলে বলে।
তিন মাস ধরে বাবা মা কোথায় কখন, এগুলো না মানে রোমান্টিক কিছু কথাবার্তা?
রোমান্টিক কথাবার্তা হয়েছে অনেক।
প্রপোজ কে কাকে করলো? আপনার গল্পটার মূল ব্যাপারে কিন্তু যার কথা বলছেন তাকে নিয়ে আমার যেটা মনে হচ্ছে। সো একটু ডিটেল করতে হবে যে ওর সাথে কিভাবে রিলেশনশিপটা শুরু হলো বা হয়নি, যেটাই হোক না কেন।
জি, আমি তাকে প্রপোজ সেটাই করলাম যে তোমার কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগে।
জি,
তো তোমার কণ্ঠটা যখন এত সুন্দর কোকিলের মতন, তো না জানি তুমি দেখতে কিরকম হবে। তখন সে বললো যে আমি দেখতে ভালো না, আমি দেখতে কালো। তো আমি বলছি আমি তো তোমাকে দেখিনি, তো না দেখি কিভাবে বলবো। তখন সে বললো যে তুমি দেখতে চাও? আমি বলছি হ্যাঁ। সবচেয়ে বড় কথা যে আমি ওকে প্রথমে আপনি করে বলতাম, এরপরে তুমি করা পড়া শুরু করলাম এবং ওকেও রিকোয়েস্ট করছি তুমি বলার জন্য। তো সহজে বলতো না, তো পরে আস্তে আস্তে বলা শুরু করছে। এর মধ্যে ওকে যখন বললাম যে দেখতে চাই, ও বলল দেখবো তোমাকেও। আমি বললাম কিভাবে? তখন সে বলল আমি কোথায় থাকি তুমি জানো? আসছি না। তো সে বলল যে আমি টেকনাফ থাকি। সত্যি?
আর আপনি থাকতেন কোথায়?
আমি থাকতাম ঢাকাতে, আমার বাসা পুরান্টন, পুরান্টনি।
আচ্ছা আচ্ছা।
তো তখন সে আমাকে বলে যে হ্যাঁ দেখবো তোমাকে। আমিও বললাম ঠিক আছে। তো সে বলল কিভাবে দেখবো? আসছি তুমি বলো। তখন সে বলল যে আমার বাবা তো ছোটখাটো মাছের বিজনেস করে, চট্টগ্রাম থেকে আব্বু আবার মাছ পাঠায়, আব্বু টেকনাফে থাকে না, তো ওখানে লোক আছে, আমি যারা মাছ টাছ ঢাকাতে নিয়ে আসে তার কাছে আমার ছবিটা দিয়ে দিব। তা আমি বলছি যোগাযোগ করব কিভাবে? বলছে যে যোগাযোগ হবে, ওই লোকের নাম্বার আমি তোমাকে দিব, তুমি ওর সাথে কথা বলবে। আমি বললাম ঠিক আছে। আমি বলছি আমারটা কিভাবে দিব? সে বলল যে আসবে তার কাছে, তোমারটা তুমি দিয়ে দিবে।
আচ্ছা,
আমি বললাম ঠিক আছে দিব।
মানে কি জটিল একটা প্রসেসের মধ্যে দিয়ে গেলেন?
জি,
ফোনে কথা হচ্ছিল না?
অবশ্যই,
বেশি দিন আগে কথা না।
না,
তখন এই যে ইন্টারনেট কিন্তু ইউজ করাই যেতে পারতো, ইন্টারনেট বোধহয় ইউজ করতো না?
না না, ও করতো না, নর্মাল সেট ইউজ করতো।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো দেখা গেল যে আমিও সুন্দরভাবে ওর জন্য একটা ছবি তুললাম, ছবি তোলার পরে ওকে করছি। তো ওকে করার পরে আমার মনে খুব আনন্দ। তখন তখন ওকে বললাম যে হ্যাঁ পাঠিয়ে দাও।
আচ্ছা, এই ছবিটা পাঠালেন, দাঁড়ান এই সময় আমরা একটা ব্রেক নিই। ছবিটা পাঠালেন, ও পেল কিনা, আপনি ওর পাঠানো ছবি পেলেন কিনা, তারপরে প্রেম এবং তারপরে সমস্ত কিছু নিয়ে আমরা ফিরছি একটু পরে। ছোট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না।
ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজআপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওয়েলকাম ওয়ান্স এগেইন, সবাইকে স্বাগত জানাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং জুয়েল আছে যা গল্পটা শুনছেন, গল্পটা চলছে গল্পের মতো করেই চলছে এবং গল্পটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়ে গেছে এখনো যেগুলো আস্তে আস্তে আপনার সামনে আসবে, এখনই সেই সময়। সো যারা আছেন তারা থাকবেন পুরোটা সময় ধরে। জুয়েলের কাছেই চলে যাই সরাসরি, আর কথা না বাড়াচ্ছি। যে জুয়েল, যেখানে আমরা বিরতিটা নিয়েছিলাম যে আপনি ছবি পাঠিয়েছেন এবং আপনার কাছে ছবি আসছে টেকনাফ থেকে, এবং সে একটা ওল্ড কায়দায় যে একটা লোক আসছে মাছ নিয়ে, ওর বাবার ব্যবসায় হেল্প করে বোধ হয় না, সেরকম একজন মানুষকে ওর ছবিটা দিল, এবং তাকে আইডেন্টিফাই করবেন আপনি কিভাবে?
ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে লোকটাকে পাঠাবা সে লোকটাকে আমি কিভাবে চিনব। সে বলল চিন্তার কিছু নাই, আমি তার নাম্বারটা তোমাকে দিয়ে দিব। তো নাম্বারটা দেওয়ার পরে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে লোকটা কখন আসবে। তো বলছে আজকে সন্ধ্যাবেলায় টেকনাফ থেকে রওনা দিবে, কালকে সকালে গিয়ে পৌঁছাবে।
কোথায়? চিটাগাং?
না, ঢাকায় আসবে লোকটা।
সেটাই।
তো আমি বললাম ঠিক আছে, ঢাকায় কোথায় আসবে? সে বলল যে ঢাকায় কারণ বাজারের দিকে আসবে। তো হঠাৎ করে দেখি, তখন আর কি আমি শেয়ারের বিজনেস করতাম, আমি বসুন্ধরা সিটিতে আমার শেয়ারের অফিস ছিল। তো আমি সেখানে আসলাম, তখনই হঠাৎ করে ওই লোকটা আমাকে ফোন দিছে, ভাইয়া আপনি কি জুয়েল বলছিলেন? আমি জি। বলল যে ভাইয়া টেকনাফ থেকে আসতেছি, আপনার সাথে একটু যোগাযোগ করব। কেন? তো সে বলল ভাইয়া এরকম এরকম একটা খামের ভিতরে চিঠির মতন আছে, আমাকে একটা মেয়ে দিয়ে দিয়েছে, তো বললো যে আপনাকে সেটা রিসিভ করার জন্য। আমি বললাম ঠিক আছে আমি করব, আপনি আসেন। তো বলল না ভাইয়া আমি কারণ বাজার আসব না, এয়ারপোর্টের দিকে আসব, এয়ারপোর্ট টঙ্গীর ওখানে। তো বললো রেল স্টেশনের দিকে। আমি বললাম ঠিক আছে আপনি আসেন আমি আসতেছি। তো আমি গেলাম, গিয়ে যাওয়ার পরে ওনাকে ফোন দিছি, আবার উনি ফোন রিসিভ করে বলে যে ভাই আমি এখনো আসিনি, প্রায় না হলেও লোকটা আরো দুই ঘন্টা আরো সময় লাগেছে। দুই ঘন্টার পরে আসছে, আমি আমাকে নক করছে সে ফোন দিয়ে। তা আমি বলছি আমি আপনাকে কিভাবে চিনব? তা আমি জানতাম অ্যাকচুয়ালি লোকটা এত সুন্দরভাবে কথা যখন বলছে তো তখন লোকটা হয়তো খুব দেখার মতন হবে, আমি ভাবতে পারিনি। তো পরবর্তীতে লোকটা যখন আমাকে বললো যে আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছি দেখেন, তখন খুব শীত ছিল, শীতকালের মধ্যে লোকটা জ্যাকেট পরানো ছিল এবং লুঙ্গি পরা ছিল। তো আমি যখন ওখানে ভাইয়া গেছি, যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম আপনি কি সে লোকটা টেকনাফ থেকে আসছেন? বলে জি। ভাইয়া আমি অবাক হয়ে গেছি লোকটারে দেখে, যে লোকটা এত ভদ্রভাবে কথা বলছে কিন্তু তার যে জামা কাপড় দেখছি আমি খুব অবাক হয়ে গেছি যে কিরকম মানে একটা ময়লা, খুব দুর্গন্ধ আসছে মাছের একটা ইয়ার। তা আমি ওনাকে আর কিছু বলিনি, কারণ হাজার হলেও সে একটা মানুষ, তার সাথে আমার যোগ করাটা কিন্তু উচিত হবে না। ওকে চাটা খাওয়াইলাম, তখন আমাকে সে খামটা দিছে, আমি খামটা নিলাম। তো নেওয়ার পর আমি আমার কাছে যে খামটা ছিল আমার ছবিটা, সেটা আবার ওনাকে দিলাম। তা আমাকে বললো ভাইয়া এটা আমি কি করবো? এটা আপনি যে মেয়েটা আপনাকে আপনাকে খামটা দিছিল ওই মেয়েটার কাছে আবার খামটা দিয়ে দিবেন। তা আমি ও বললো যে ঠিক আছে। আমি আবার একটা জিনিস দেখছি ভাইয়া, যে ওই খামটা যখন আমাকে দিয়েছিল তখন সে খামটা সম্পূর্ণ পিন আপ করা ছিল, খামটা খোলা ছিল না খামটা। তা আমিও আর কি ওকে পিন আপ করে দিছিলাম আমারটাও। ছবিটা নিয়ে লোকটা চলে গেছে, যাওয়ার পরে সে ছবিটা সে দুই দিন পরে পাইছে। তা আমি তো ওরটা পেয়ে গেছি, সবার আগে ওর ছবিটা আমি দেখার পরেই ওকে আমি নক করছি সন্ধ্যের পরে। তা আমাকে তখন সে বলে কেমন লাগছে? তা আমি বলছি আমার দিক থেকে 100% ওকে,
মানে আসলে আপনার পছন্দ হয়েছে?
আমার খুব পছন্দ হয়েছে।
ওকে,
আচ্ছা,
মানে আপনার ইমাজিনেশনে কি ছিল? কল্পনা করতেন না যে মেয়েটার সাথে কথা বলছি?
কল্পনা অবশ্যই করতাম,
এরকম কিনা
দেখতে, এরকম কিনা দেখতে
ছিল, মিল ছিল কল্পনার সাথে?
হ্যাঁ, মিল ছিল, আমি যেরকমটা চাইতাম আমি ঠিক ওরকমটা পেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমি যখন আমার ছবিটা ওকে দিয়েছি, তা আমি ওকে আবার জিজ্ঞেস করছি দুই দিন পরে যে তুমি কি আমার ছবি দেখছো? তো বলল যে ছবি তোমার পাইছি আমি ঠিক আছে, কিন্তু তোমার ছবি আমি এখনো খামে থেকে বের করে দেখিনি। আমি বললাম কেন? তো সে বলল আমার লজ্জা লাগে। সে লজ্জার তো কিছু না, এক না একদিন তো বিয়ে করতে হবে, তো দেখো। তো বললো আমাকে আর একটা দিন সময় দাও। আমি ওটাও দিলাম ওকে সময়। পরে দেখা গেল যে আরো একদিন পরে সে যখন ছবিটা দেখছে, দেখার পরে সে আমাকে ডিক্লেয়ার দিছে যে হ্যাঁ তার খুবই ভালো লাগছে। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে এখন তোমার সিদ্ধান্ত কি, তুমি কি ফ্যামিলিগত ভাবে আসতে চাও নাকি আমাকে তুমি পছন্দ করছো নিজে ইচ্ছে আসতে চাও? তো বললো যে ফ্যামিলি তো মেনে নিবে না। আমি কেন নিবে না? বললো যে না ঢাকাতে তারা বিয়ে দিবে না। আমি ঠিক আছে দেখি আমি কি করতে পারি। তো এরকম করতে করতে পড়ে গেছে আপনার 2013 জানুয়ারি মাসে প্রথম,
মানে এর মধ্যে আর কোনো কি কোনো ডিসিশন আসতে পারেন নাই?
না ডিসিশন আসতেছি না আর কি তখন।
তখন কি প্রেম বেশ
গভীর হয়ে গেছে?
আচ্ছা, প্রেম চলাকালীন যে সময়টা, ওই সময়ের কিছু মেমোরিজ যদি শেয়ার করতেন ভালো মন্দ মিলিয়ে আর কি।
জি,
ফোনে তো কথা হতো।
হ্যাঁ, ফোনে কথা হতো। তবে আমার একটা জিনিস ওর কাছে খুবই ভালো লাগছে যে এখনকার জেনারেশন যেভাবে আমরা জানি যে একটা ছেলের সাথে একটা মেয়ে যখন রিলেশনটা হয় ফোনে হোক যেভাবে হোক দুদিন জিতে না জিতেই হট করে মেয়েটা তখন বইলা বসে যে এই আমার ব্যালেন্সে তুমি কিছু টাকা দাও না। কিন্তু আজ পর্যন্ত ওর মধ্যে আমি এটা দেখিনি কখন, আমাকে সে বলেনি। একদিন সে আমাকে সারাটা দিন গেল কল দেয় না ভাইয়া, যে কি ব্যাপার ও তো মিস কল দেয় না কেন, ঘটনা কি? পরে আমি কল দিছি জিজ্ঞেস করলাম, তা আমাকে বলে আমার ব্যালেন্সে টাকা ছিল না আমি তোমাকে মিস কল দিতে পারিনি। খুব খারাপ লাগছে আমার তখন। তখন আমি ওকে 100 টাকা লোড করে দিই, ব্যালেন্স করে দিলাম। তো ও বলল যে তুমি কি ব্যালেন্স করে দিছিল আমাকে? আমাকে জি। তো বলে কেন, তুমি তো আমাকে বলো নি। তো বললো এটা কোনো কথা যে আমি না বললে তোমাকে দিতে হবে? তোমার সাথে আমি কথা না বললে তো আমি থাকতে পারি না। তো বললো তোমার কাছে কি মনে হয় আমি কি থাকতে পারি? তাহলে দাও না কেন? তা আমার ওই অভ্যাস নাই যে আমি অন্য কারোর মোবাইল নিয়ে তোমাকে মিস কল দিব। আমি বলছি ঠিক আছে। তো বললো যে আর কখনো দিবা না এভাবে। আমি আচ্ছা, তা আমি আর কথা বাড়াইনি। তারপরে দেখা গেল যে জানুয়ারি মাসের লাস্টের দিকে যখন আমরা চলে আসলাম 2013 দিকে, তখন জিজ্ঞেস করলাম যে এভাবে করে আর কতদিন আসো আমরা বিয়েটা করে ফেলি, তোমার কি সিদ্ধান্ত? তো তখন সে বলল যে তুমি কি বাসা থেকে বের হয়ে করবা? আমি বলছি আগে আমি আম্মু সাথে কথা বলি, আব্বুর সাথে কথা বলি, দেখি কি বলে। কিন্তু দেখা গেল যে ওরা মানে আমার আম্মু আব্বুরা এতই ব্যস্ততা, আর সারাটা দিন পরে আব্বু আসে, তার চেহারা দেখে দেখে আমি কোনো কথা বলতে পারি না, সারাটা দিন ব্যস্ত থাকে এটার জন্য। আর আম্মুকে কিছু বলতে পারি না কেন, ভয়ের কারণে। এটাই ভয় যে কি বলতে কি বলে ফেলি, রাগারাগি করার পরে না আবার কথাবার্তা বন্ধ হয়ে যায়, এটার জন্য আমি আম্মুকে কিছু বলি না। লাস্টে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, তোকে বললাম যে আমি তো রাজি আছি তুমি কি বলো, দেখো তুমি চিন্তা করে। তো সে বললো ঠিক আছে আমি চিন্তা করে দেখবো।
দেখা হয় না এর মধ্যে?
না, এর মধ্যে ওর সাথে কোনো দেখা হচ্ছে না, কিন্তু কথা ঠিকই চলে যাচ্ছে, ওই যে ছবি আছে এই এতটুকুই। তারপরে দেখা গেল ভাইয়া যে ও আমাকে সিদ্ধান্তটা জানালো, আরো এক সপ্তাহ পরে জানিয়ে দিল।
কি জানাইছে?
বলছে যে হ্যাঁ আমি রাজি আছি।
বিয়ে করবে?
জি।
কিভাবে বিয়ে করবে?
সে বিয়ে করবে তার বাবা মাকে না জানিয়ে বিয়ে করবে। আমি বললাম যা এখানে আর একটা কথা আছে। তো বললো যে কি কথা? মানে তুমি এটা মনে করো না যে আমি তোমাকে বিয়ে করার পরে আমার বাসায় তুলব, কারণ আমার মার সাথে কিন্তু আমার এমনিতে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লাগে। তো তোমাকে বিয়ে করার পরে ঝগড়াটা কিন্তু আরো বেশি বাড়বে। তো বললো যে সেটা আমি জানি। এখন তাহলে তুমি কি বলো, যদি আমি তোমাকে বাসায় না নিয়ে তুলি তাহলে কি তুমি আমার সাথে আলাদা বা অন্য কোনো জায়গায় ফ্ল্যাট নিয়ে থাকবে? তো সে বলল যে হ্যাঁ থাকবো। তাহলে কখনো তো আমাকে ছেড়ে যাবে না, কারণ আমি তোমার জন্যই কিন্তু এত বড় সিদ্ধান্ত নিতেছি। তা আমাকে বলল যে কেন? তাহলে তুমি তো আমাকে বলেছিলা যে তোমার ফ্যামিলিতে অনেক কষ্ট, যেরকম তোমার বাবা এবং তোমার মা ওরাও কিন্তু ভালোবাসে বিয়ে করছিল, কিন্তু তোমার বাবা তোমাদেরকে ছোটকালে রেখে চলে গেছে। এর মধ্যে ভাই আরেকটা কথা বলা হলো না, ফ্যামিলির মধ্যে ও বড়, ওর পরে ওর একটা ছোট ভাই আছে, মানে ওর থেকে 2 বছর না 3 বছর ছোট হবে। তো ওদের 2 ভাই বোনকে ওর বাবা রেখে চলে গেছে চট্টগ্রামে, টেকনাফ থেকে চট্টগ্রামে চলে গেছে। ওখানে গিয়ে ওর বাবা আবার চট্টগ্রামে একটা বিয়ে করেছে। তো সেই বিষয়টা ও আমাকে খুলে বলছে, খুলে বলার পরে আমি এই বিষয়টাতে রাজি হয়েছি। আছি না, এটাতে তো তোমার কোনো অন্যায় নেই, এটাতে তুমি কোনো ভুল করনি, এটা ভুল করছে ওরা, বড়রা ভুল করছে। তো বললো যে ঠিক আছে, ওকে। তা আমি বললাম যে এখনো সময় আছে, তুমি কি বলো, তুমি কি আমার কাছে আসবা? আসলে কিন্তু আমরা ফ্যামিলিতে একসাথে থাকতে পারবো না জয়েন হিসেবে। তো বললো না হ্যাঁ ঠিক আছে আমি আসবো, আর কখনো তোমাকে একা ছেড়ে যাব না, ওয়াদা করছে সে আমার সাথে। তো এর ওয়াদার মধ্যেই আমাকে তখন সে আরেকটা বললো কথা, যে আমি তো ওয়াদা করছি ঠিক আছে, তুমি আমার সাথে আরেকটা ওয়াদা করবা। আমি বলছি বলো। বলে তুমি তো স্মোকিং করো তাই না? বলছি হ্যাঁ করি, আজকের থেকে আর করবে না। তা আমি তখন ওকে বললাম যে ঠিক আছে।
ওকে তারপর
তো আমি ওকে বললাম যে আমি ঠিক আছে ওয়াদা করলাম তোমার সাথে যে আমি স্মোকিং করব না। তো কথা হচ্ছে ভাইয়া যে আমি স্মোকিং কিন্তু খুব সহজে ছাড়া যায় না, আজকে বললাম আর এখনই হবে তা না।
এটা
ঠিক ভাইয়া যে আমি ওকে প্রচন্ড ভালোবাসি, এবং ভালোবাসি দেখেই কিন্তু সেদিন আমি বলছি যে চেষ্টা করলে সবকিছু সম্ভব, আমি চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে। তো যেদিন সে তাকে আমি নিষেধ করলাম যে আমি ছেড়ে দিব, সেদিন থেকে আমি ছেড়ে দিছি ভাইয়া। কিন্তু আমি যতটুকু জানি, এটা সবাই জানে যারা স্মোকিং করে জানে তারা, যে স্মোকিং ছাড়তে হলে চুইংগাম টিংগাম এগুলি খেতে হয়। তো চুইংগাম খেলে স্মোকিং আর করতে হয় না, কিন্তু আমি সেটাও করি না ভাইয়া, কারণ ওকে আমি মন থেকে ভালোবাসি এবং ওর ভালোবাসাটাই আমাকে স্মোকিং ছাড়তে বাধ্য করছে। হ্যাঁ আমি ছেড়ে দিলাম স্মোকিং করা, ওকে, তার সাথে আমার ওয়াদা পুরো করছি আমি। তারপরে ভাইয়া জানুয়ারি মাস চলে গেল, জানুয়ারি মাসে হ্যাঁ চলে যাওয়ার পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে ওকে আমি বললাম, তখন ফেব্রুয়ারি ছিল 4-5 তারিখ, তো ওকে আমি বললাম যে দেখো তুমি যেহেতু আমাকে বলছো যে তুমি আমাকে বিয়ে করবে, আর আমিও বললাম তো এই মাসের মধ্যে সবচেয়ে ভালো একটা দিন আছে। তো বলছি কোন দিনটা, দেখো তো একটু চিন্তে করে যে কোন দিনটা। আমি বললাম যে ফেব্রুয়ারি 14 তারিখে বিশ্ব ভালোবাসা দিবস, সে ভালোবাসা দিবসেই আমরা বিয়ে করব, কি বলো? তো শুনে তো সে অনেক খুশি, বলল যে হ্যাঁ এর থেকে ভালো আর দিন পাওয়া যাবে না। আমি বলছি ঠিক আছে ব্যবস্থা করবো। বললো হ্যাঁ। আমি বললাম যে তুমি কিভাবে আসবা? তো বলল যে তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও। আমি বললাম আমি এত দূরে আসব তোমাকে নেওয়ার জন্য, টেকনাফে আমি তো চিনি না কিছু। তো সে বললো আমি তোমাকে জায়গার নামটা বলে দিব, তুমি ওই জায়গায় আসবা। তো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি কখনো
বিয়ে মোটামুটি নিজেরাই ফাইনাল করে ফেললাম?
জি জি, নিজেরাই ফাইনাল করে ফেললাম।
এটা কেমন লাগলো, মনের মধ্যে একটু ভয় টেনশন এগুলো কাজ করে নাই?
না, মনের মধ্যে কোনো টেনশন ভয় কোনো কাজ করে নাই।
কেন?
এটার জন্য কাজ করেনি, কারণ আমাদের ভালোবাসাটা ছিল রিয়েল ভালোবাসা। মানে আমাদের মধ্যে কোনো, অনেকে দেখা যায় যে এখনকার যে ভালোবাসাটা আছে সেটা নোংরামি টাইপের মধ্যে চলে যায়, কিন্তু আমরা ওরকম নোংরামি টাইপের মধ্যে যাই
না। আমরা কারোর ভালোবাসা কারোর সম্পর্ক নিয়ে কিছু বলবো না, বলছি না। মানে এটা আজকের অতিথির ওর মনে হয়েছে যে আজকাল অনেক সময় হয়তো ভালোবাসার সম্পর্কগুলি এরকম হয়ে যায়, তার মানে সবার ক্ষেত্রে হচ্ছে সেটা নয়। যাই হোক, আপনারা মানে শুদ্ধ প্রেম যেটাকে বলে সেটাই করছিলেন।
আচ্ছা, তবে এটা ঠিক যে মানুষ হাজবেন্ড ওয়াইফ যখন হয়ে যায় তখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেরকম কথাবার্তা হয়, তো ওর সাথে আমি ওরকমই কথা বলতাম, কিন্তু মনের দিক থেকে তাকে আমি ওয়াইফ মেনে নিছি এবং সেও আমাকে হাজবেন্ড মেনে নিছে। তা এতটুকুই। তো তখন সে বললো যে ঠিক আছে আমরা তাহলে করব। তা আমি বলছি তুমি তাহলে ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখো, আমি আসবো। তো বললো কখন আসবে? আমি বললাম যে আমি আসবো ফেব্রুয়ারি 14 তারিখে, যদি বিয়ে করবো তা আমি টেকনাফের উদ্দেশ্যে ঢাকা থেকে 12 তারিখে রওনা দিব, এরকম। তো বললো না 12 তারিখে না, তুমি 13 তারিখে আসো। তা আমি বললাম 13 তারিখে আসলে তো দেখা গেল যে 13 তারিখে বিকালবেলায় সন্ধ্যার দিকে রওনা দিলে টেকনাফ থেকে, তো ঢাকাতে আবার পরের দিন গিয়ে পৌঁছাবো, 16 ঘন্টা সময় লাগে। তো বললো ঠিক আছে তাহলে 12 তারিখে। হঠাৎ করে ওর মা বাসায় আর কি ওর গুজগাজ করতেছে, তখন ওকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাবা? তো সে বললো উঠে যে আম্মু আমি নানু দাদুর বাসে যাব। তো বলল দাদুর বাসে যাবা, আমাকে কিছু বললে না, কাপড় চোপড় গুছাইতেছো? বলে সত্যি তো? হ্যাঁ। তারপরে ও আমার সাথে লুকা লুকা কথা বলতেছে, হঠাৎ করে ওর মা শুনে ফেলছে। শুনে ফেলার পরে ওর কাপড় চোপড় নিয়ে আটকে দিয়েছে ওকে। এখন আটকানোর পরে ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিছে। আমি যে ওকে এত কল দিচ্ছি, ও কল ধরে না। পরে ওর যে ভাইটার কথা বলছিলাম, ওর যে আপন ভাই, ওর নাম হচ্ছে খোকা, ও ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে বলে, আপনি কে? আমি বলছি, আপনার বোন কোথায়? সাবিনা। তো সে বলল যে ও তো নাই, ও বাইরে গেছে। আর আপনি কে? আপনি এখানে ফোন টোন দিয়েন না।
আচ্ছা।
তো আমি খুব টেনশনে পড়ে গেছি যে ওর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, ও কি আমার সাথে প্রতারণা করছে, এটা তার আমি জানি না। খুব কয়টা দিন ধরে ভাইয়া অনেক চেষ্টা করছে, আমি হয় না হয় না, পরে হয়নি। তা আমাদের সেই 14 তারিখের বিয়ে করার কথা ছিল, সেটা মাটি হয়ে গেছে, আমরা সেটা করতে পারলাম না। তো দেখা গেল যে ফেব্রুয়ারি মাস পুরো সম্পূর্ণ শেষ।
মানে আপনি কতদিনের মধ্যে আর ওকে খুঁজে পান নাই? কতদিন ওকে মানে পাচ্ছিলেন না?
ওকে পাচ্ছিলাম না মানে ফেব্রুয়ারি, ওর সাথে আমার কথা হয়েছিল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত কথা হয়েছিল।
আচ্ছা। এবং তারপরেও ঘর থেকে বের হতে গিয়ে ধরা খায়?
জি জি।
তারপরে ওর ফোন মোবাইল সবকিছু সিজ করে দেয়?
সবকিছু মানে সিজ করে দেয়।
এই অবস্থায় কতদিন ছিলেন?
এই অবস্থায় ছিলাম আমরা মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত।
এতদিন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি?
কোনো যোগাযোগ হয়নি।
এই সময়ের মধ্যে আপনার মনে কি আসছিল?
আমার ভাইয়া এই সময়ের মধ্যে সবচেয়ে বড় কথা যে ওকে আমি ভালোবাসি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার খাওয়া দাওয়া টোটাল ওর টেনশনে আমার বন্ধ হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি, কিছুই ভালো লাগে না, যেখানে যাই ওরেই মনে পড়ে আমার। তো পরে দেখা গেল যে মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত অবস্থা। 23 তারিখে আমার এক ফ্রেন্ড আছে, সে ফ্রেন্ড আমাকে বলতেছে, তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল, বলতেছে যে তোর মন মানসিকতা খুব খারাপ, আমার সাথে একটু দেশে চল। তা আমি গেছি, যাওয়ার পরে দেখা গেল আবার 2-3 দিন পরে আমি ওখান থেকে আবার ব্যাক করছি। টোটাল আর কি ওখান থেকে ব্যাক করছে আপনার 25 তারিখে মার্চ মাসেরই। ব্যাক করার পরে
আপনি ওখানে ছিলেন?
জি, বরিশালে ছিলাম।
বরিশালে ছিলাম,
বরিশালে আর কি আমার ফ্রেন্ডের বাসে গেছি, আমাকে মন মানসিকতা যেহেতু খারাপ বেড়ানোর জন্য নিয়ে গেছে। তো এরই মধ্যে দেখা গেল ভাইয়া, যখন আমি ঢাকাতে ব্যাক করতেছি, তখন সে আমাকে একটা মিস কল দিছে। মিস কল দেওয়ার পরে ভাইয়া আমার এত খুশি লাগছে, কিন্তু এই খুশির মধ্যে আমি এটাও দেখলাম যে মনে হচ্ছে যে মরুভূমিতে কখনো পানি আসে না, কিন্তু সে যখন আমাকে মিস কল দিছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমার মরুভূমিতে পানি চলে আসছে। আমি এত খুশি, সাথে সাথেই আমি তাকে ব্যাক করতে নিয়েছি, তখন ভাইয়া আমি দেখি যে আমার ব্যালেন্সে টাকা নেই।
আচ্ছা।
তো তখন আমি আরেকটা মোবাইল ছিল সেটা দিয়ে আমার ফ্রেন্ডকে আমি ফোন দিলাম, আমার এই ব্যালেন্সটা একটু তাড়াতাড়ি ফোন দাও, মানে ব্যালেন্স দাও, তো ওর সাথে আমি একটু কথা বলবো। তো বললো যে ঠিক আছে, কত লাগবে? আমি দাও তুমি। তো সে ভাইয়া 100 টাকা মতন ফ্ল্যাগ ডিলোড করে দিচ্ছে। তো দেওয়ার পরে পরে আমি ওরে যখন ফোন দিছি, ফোন ধরে ভাইয়া সে অনেক কান্নাকাটি, তো বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এখন আমি ধরা খাইছিলাম এই ব্যাপার। আমি বলছি আজকে কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? বলতেছে অনেক কষ্ট করে আমি আম্মুর কাছ থেকে মোবাইল নিছি।
আচ্ছা।
যে আমি আর এরকম করবো না, এটা ওইটা, ওয়াদা করেনি তোমারে তোমার আম্মু, তো তোমার আম্মুর ওয়াদাটা কি তোমার কাছে বেশি নাকি কম, কোনটা? তো বলতেছে না, ওয়াদা করাই নাই, শুধু আমি বলছি যে আমি ওকে আর ফোন টোন দিব না বা ওর সাথে কথা বলবো না, এটাই সে বলল। তা আমি বললাম ঠিক আছে, এখন তুমি যেটা বলবো সেটা হবে।
আচ্ছা, ও বাড়ি থেকে বেরোচ্ছিল যেন কি বলে?
ও বাড়ি থেকে বের হচ্ছিল আপনার ওর দাদুর বাসে যাওয়ার কথা।
আচ্ছা, তো ওরা পরে বুঝলো কিভাবে যে দাদুর বাসে যাচ্ছে না?
ওরা এটা কারণে বুঝতে পারছে, ও আমার সাথে লুকিয়ে কথা বলতেছিল পরবর্তীতে, তখন তার শুনতে পারছে এটা, এটার জন্য আর কি ওকে আটকেছিল।
ব্যাপারটা আমি একটু ক্লিয়ার ছিলাম না, ক্লিয়ার হয়ে গেলাম।
জি জি। তো পরে দেখা গেছে যে আমি ওকে বললাম যে তুমি কি আসবে আমার সাথে? বলে হ্যাঁ আমি আসবো, তুমি রওনা দাও। তাহলে ঠিক আছে, তো কখন বিয়ে করবো? এর পরের মাসেই কিন্তু ভাইয়া এপ্রিল মাস পড়ে গেছে। তো বলতেছে তাহলে এপ্রিলের 15 তারিখে বিয়ে করব।
আচ্ছা।
তাই আমি বললাম ঠিক আছে, এপ্রিলের 15 তারিখে যেহেতু বিয়ে করবে আমি আসবো। তা এখন আমি যাওয়ার জন্য প্রস্তুত। যাওয়ার আগেও আমার বলতেছে তুমি আসো, তুমি সবকিছু ওকে করছো? আমি বলছি হ্যাঁ। আমি গেলাম, রওনা দিছি। রওনা দেওয়ার পরে পরের দিন সকালে গিয়ে পৌঁছলাম সকাল 7টার মধ্যে। সারাটা রাত আমার ঘুম আসেনি, শুধু ওর টেনশন যে কিভাবে আমি ওকে ওখান থেকে নিয়ে আসব। যাওয়ার পরে দেখা গেল ফোন দিছি ওকে, ফোন দেওয়ার পরে আমাকে বলে যে তুমি আসছো? আমি হ্যাঁ আসছি। বললো থাকো, আমি সন্ধ্যাবেলা বাসা থেকে বের হবো। আমি বলছি এই সারাটা দিন আমার কিভাবে কাটবে? বলে এখন তো আর কোনো গাড়ি নেই, আর তাছাড়া সন্ধ্যা রাত ছাড়া আমরা বের হতে পারবো না, না হলে সবাই দেখে ফেলবে। আমি বললাম ঠিক আছে। পরে আমি কাউন্টারে গিয়ে যোগাযোগ করলাম দুপুর 12টার মধ্যে। ওরা বললো যে ভাইয়া সন্ধ্যা 7টার দিকে গাড়ি ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। তারপরে ও আসলো সন্ধ্যার দিকে, ওর সাথে ওর খালাতো বোন ছিল, খালাতো বোন ওকে হেল্প করছে, ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। আসার পরে ওকে আমি গাড়িতে তুলে নিছি, তারপরে গাড়ি ঢাকা উদ্দেশ্যে রওনা দিছি।
আচ্ছা, মানে ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন ফাইনালি সাকসেসফুলি। মোটামুটি ওরা যে কাজটা করতে চাচ্ছিল সেটা আপাতত সফল হওয়ার দিকেই আগাচ্ছে আমার মনে হয়, দেখি জানি না এরপর কি হবে। প্রিয় শ্রোতা, এখানে একটা কথা বলে রাখি, ওদের ভালোবাসা এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল একটা ব্যাপার, ভালোবাসা কোনো বাধা মানে না, এটা যেমন একদিকে একটা ট্রুথ। এবং অন্যদিকে যে ব্যাপারটা আমি বলতে চাই যে ABC রেডিও এবং এই অনুষ্ঠান, ইভেন আমি, এই বাসা পালিয়ে যাওয়ার ব্যাপারটা, বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা কখনোই আমরা সাপোর্ট করব না অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং। কারণ হচ্ছে আমরা সবসময় এগুলোর এগেনস্টে বিভিন্ন প্রোটেকশন, বিভিন্ন পোটেনশিয়ালিটি সবসময় দাঁড় করিয়েছি আমরা, সেই জায়গাটা থেকে এই ব্যাপারটা আসলে কোনোভাবে আমরা সাপোর্ট করি না। প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, একজন আরেকজনের প্রতি আকর্ষণ এটা থাকবেই, তবে এই ব্যাপারটা ফ্যামিলির ফুল সাপোর্টে করলে ফর দ্য হোল লাইফ বিং আপনারা সুখী হতে পারবেন। দ্যাটস দ্য ফ্যাক্ট, এটা সবার জন্য প্রযোজ্য, আদারওয়াইজ এটার পেছনে যত রকম বাধা থাকবে সেগুলি কোনো না কোনো ভাবে লাইফের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা টাইম পাসিং এগুলো হ্যাম্পার করবে। মানে আমি যেটা বলতে চাই যে ফ্যামিলির সাপোর্ট নিয়ে যা করেন ফ্যামিলির সাপোর্ট নিয়ে করেন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি আমি, এবং ফোন নম্বরটা বলে দিই যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার গল্পটি বলতে পারবেন, মন দিয়ে শুনবেন নম্বরটি, অথবা লিখতে পারেন আপনি 09613892892। আবারও বলছি 09613892892, এখানে ফোন করুন। আর ফেসবুকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ABC রেডিও 89.2 FM এর পেজে, আর যে সেতু নামে যে পেজটি ট্যাগ করা আছে আপনি সেটাতে লাইক দিবেন, সেটাই অথেন্টিক পেজ এবং সেটার সাথে কানেক্টেড থাকবেন। আর হ্যাঁ, যে ব্যাপারটা বলতে ভুলে গেছি যে ওই নাম্বারটা ফোন করার পরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে, আর আপনি চাইলে SMS করতে পারেন 2221, এই হচ্ছে নাম্বার, সেখানে আপনার ওপিনিয়ন জানাতে পারেন, যে কোনো মতামত, যে কোনো মন্তব্য আপনি এখানে করতে পারেন, শুরুতে লিখবেন ABC। ছোট একটা বিরতিতে যাচ্ছি, অপেক্ষা করুন। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছি এবং আমার সাথে রয়েছে আজকের অতিথি। কেউ কোথাও যাবেন না, জুয়েলকে নিয়ে একটু পরে আমরা আবার ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আরো একবার একটা ঘন্টা পার করেছি, জুয়েলের জীবনের গল্প শুনছি আমরা, এবং গল্পটার মধ্যে আসলেই আপনার জন্য অবশ্যই কিছু না কিছু আছে, এবং কিছু না কিছু বলতে আপনার জন্য লেসন রয়েছে। জুয়েল যা করেছে ওর লাইফে, যে ডিসিশনগুলো নিয়ে ভুল করেছে সেগুলো আপনি অন্তত নেবেন না আজকের এই গল্পটা আপনি শুনলে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি এতক্ষণ সাথে ছিলেন এবং পুরোটা সময় আপনি সাথে থাকবেন। আর জুয়েলের কাছে ফিরছি, তার আগে একটু ফোন নম্বরটা এবং অন্যান্য প্রসেসগুলো জানাতে চাই আমাদের সাথে থাকার। 2221 এই নম্বরে আপনি SMS করে জানাতে পারেন আপনার মতামত, আপনার অভিযোগ, এনিথিং। 2221 এই নম্বর, এখানে SMS করবেন, শুরুতে লিখবেন ABC, আর ফেসবুকে কানেক্টেড থাকেন ABC রেডিও 89.2 FM। এই পেজটাতে চলে যান, একটা ভেরিফাইড ABC পেজ, অরিজিনাল পেজ, প্রায় 44 লক্ষ মানুষ রয়েছে সেই পেজটাতে আপনি কানেক্টেড থাকেন। এবং সেইখানে এই শো এর একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আরজে সেতু নামে যে পেজটি ট্যাগ করা আছে সেটিতে লাইক দিয়ে আমার পেজে কানেক্টেড থাকুন, এবং দুটো জায়গায় অ্যাক্টিভ থাকুন আপনারা। ওকে, আর 09613892892 এই নম্বরটিতে ফোন করে আপনি আপনার গল্পটি বলুন, আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। জুয়েলের কাছে যাচ্ছি, জুয়েল আপনি ফাইনালি পরে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়িতে উঠলেন, ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন।
আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, ওখানে কিন্তু ভাইয়া অনেকগুলো চেকিং পোস্ট পড়ে, তো সেই চেকিং পোস্টের মধ্যে আমাদেরকে কেউ কিছু বলেনি। আমরা যখন ঢাকার খুব কাছাকাছি চলে আসি নারায়ণগঞ্জের দিকে, তখন কয়েকটা ডিবি পুলিশ আমাদেরকে নামিয়ে তল্লাশি শুরু করছে। ওরা আমাকে জিজ্ঞেস করছে আমি কোথা থেকে আসি, আমি বললাম ঢাকার থেকে। তারা বললো যে ঢাকা থেকে আসেন, ভালো কথা, এ মেয়েটা কে? আমি বলছি যে আমি তাকে পছন্দ করি, বিয়ে করার জন্য আনছি, যেটা সত্যি আমি সেটাই বললাম। তো পরে বলতেছে আমাকে যে আমরা মেয়েটাকে নিয়ে যাচ্ছি চেকিং করার জন্য। আমি বলছি ভাইয়া চেক করা নেওয়ার জন্য নিয়ে যাবেন, ভালো কথা, কিন্তু আপনার সাথে তো কোনো ফিমেল অফিসার নেই, আপনি কিভাবে চেক করবেন? তো উনি বলল সামনে চায়ের দোকান আছে একটা, ও মহিলাকে দেখছেন? আমি বলছি জি। ও সেই মহিলাই চেক করবে। চেক করার জন্য ওকে নিয়ে গেছে, আমি দেখতেছি আমাকেও চেক করতেছে। তো ওকে নাকি জিজ্ঞেস করে যে চেক করার জন্য নিয়ে গেছে, বলে ছেলেটা কে? তো তখন সে উঠে বলল যে আমার হাজবেন্ড। তো নিয়ে আসছে আমার কাছে, আবার আনার পরে দুই অফিসার দুজনকে জিজ্ঞেস করতেছে ছেলে কি বলছে? স্যার ছেলে তো বলছে পছন্দ করে বিয়ে করার জন্য আনছে। মেয়ে তো বলছে স্যার উনার নাকি হাজবেন্ড। এখন দুজনের কথা দুই ধরনের হয়ে গেছে। খুব চিন্তায় পড়ে গেছে যে আসলে কি ব্যাপারটা, ওরা সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে। তো তখন আমার এক পরিচিত লোক ছিল, আমি তাকে ফোন করছি।
চিন্তায় পড়ে গেছে কি করছিল আপনাদের সাথে?
চিন্তায় পড়ে গেছিল এটাই যে ছেলে বলছে তার পছন্দ করে বিয়ে করার জন্য আনছে, আর মেয়ে বলছে যে এটা তার হাজবেন্ড।
তাহলে আপনাদেরকে কিভাবে চার্জ করা হচ্ছিল?
চার্জ করা হচ্ছিল এটার জন্য যে ওখান থেকে ভাইয়া অনেকগুলো অবৈধ কিছু জিনিস আসে, মানে ইয়াবা টিয়াবা আসে। তো এটার জন্য আর কি, মানে ওরা সন্দেহ করছিল যে মেয়েরা যখন টেকনাফের তাহলে নিশ্চয়ই মেয়ের কাছে হয়তো কিছু আছে।
ওকে, এবং আপনাদের কথা যে দুই রকম হইল,
জি জি,
তার ফলে পুলিশ আপনাদের সাথে কি ব্যবহারটা করছিল?
না, ব্যবহার ওরা ভালোই করতেছিল, কোনো মিস ব্যবহার করেনি আমাদের সাথে। এটা শোনার পরে বলল যে ঠিক আছে আপনারা যেতে পারেন। তো ওরা ভাইয়া আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা চলে আসি।
না, আপনাদেরকে আর বলেনি যে তোমাদের কথা দু রকম হচ্ছে, কেন হচ্ছে এগুলো কোনো?
না না, আমরা একটু মানে ইয়ে করছে, মানে রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া আমরা ভালোবাসছি, তো এটার জন্য আর কি আমরা ঘাবড়ে গেছিলাম আর কি।
এটাই, হ্যাঁ এটাই,
আর কিছু না। তো আরো কিছু প্যাসেঞ্জার ছিল, ওরাও বলছে যে না আমরা দেখছি যে পুরাটা রাস্তা ওরা আমাদের সাথে আসছে, ওরা কোনো ফাউল কোনো কিছু করেনি। তো বললো যে ঠিক আছে আপনারা যেতে পারেন। তা আমরা ভাইয়া চলে আসলাম ঢাকায়, ধানমন্ডির এখানে আমার ফ্রেন্ড যে বলছিলাম না যে যার বাসাটা বরিশালে, তার অফিসে আর কি আসলাম। তো ও আবার সেন্টারে চাকরি করে, জব করে। তখন হাসপাতালে আর কি মানে ওখানে রাখছি, রাখানোর পরে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে কাবিনটা কোথায় করবো, আই মিন বিয়েটা, ওটা নিয়ে আমরা প্ল্যান করছি একটা। প্ল্যান করার পরে আমার ফ্রেন্ড আমাকে বললো যে তোর বাসার সামনে তো কাজী অফিস আছে,
আচ্ছা
সেখানে কর। তা আমি বললাম ঠিক আছে। তো ওকে আমি বলছি তুমি ফ্রেশ হও, আমি আসতেছি। তো বাইরে বেরোবার পরে আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছি, পরে আবার আসলাম। আসার পরে আমি বলছি তুমি রেডি? বলছে হ্যাঁ। তো আমি আমার ফ্রেন্ড ওকে একসাথে নিলাম, আমরা আরো দুই তিনজন ছিল আমার এলাকার, ওদেরকে নিয়ে সাক্ষী তো দিতে হবে ভাইয়া বিয়ের সময়। তখন আমার ওই ফ্রেন্ডের কোনো বোন নেই, তো সে আর কি ওকে নিজের বোনের মতন দেখছে, আই মিন যেটা আমাদের ভাষায় বলা হয় উকিলি দেওয়া। তো বড় ভাই হিসেবে আর কি সে উকিলি দিবে।
আচ্ছা,
তো ওকে জিজ্ঞেস করছে যে আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে উকিলি দিতে চাই, তুমি কি বলো? তো বললো হ্যাঁ ভাইয়া আমি রাজি আছি, আপনি দেন। তো দেওয়ার পরে ভাইয়া সেদিনই আমরা বাসায় তো আর থাকতে পারবো না, বা ঢাকাতেও থাকতে পারবো না। সেদিন আমার ফ্রেন্ড আমাদেরকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।
আচ্ছা,
বললো যে তোমরা যতদিন ইচ্ছা আমার বাসায় গিয়ে থাকতে পারো, দেশের বাসায়, ওখানে তোমার ভাবি আছে, তোমরা থাকো। তা আমাদেরকে ওখানে পাঠিয়ে দিছে, আমরা ওখানে গেলাম। বরিশালে ভাই আমরা ৬ মাস ছিলাম, এই ৬ মাসের ব্যবধানে আমি আবার ঢাকায়ও আসলাম।
আচ্ছা, ৬ মাসে কোনো তোলপাড় হয় নাই আপনার বাড়ি ওর বাড়ি কোনো?
না, মানে আমি আবার যোগাযোগ ঠিকই রাখতাম আমার বাসায়, আবার বাসায় আসতামও, কিন্তু বুঝতে দেয়নি যে আমি যে বিয়ে করেছি সেটা বুঝতে দেয়নি।
আচ্ছা, মানে আপনি তো বাসায় অত বেশি রেগুলারও না?
না না, রেগুলারও না, এটার জন্য আর কি আমার খুব একটা সমস্যা হয়নি। তো তারপরে দেখা গেল হঠাৎ করে একদিন চিন্তা করলাম যে ৬টা মাসের মতন হয়ে গেছে, এবার আব্বুকে হঠাৎ করে একটা চমক দেওয়া যাক। তা আমি ওকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসি, ঢাকায় এনে আমার খালামুনি বাসায় উঠাই ওকে। উঠানোর পরে খালামুনি আব্বুকে ডাকায়, ডাকানোর পর আব্বু আমার সাথে একটু রাগারাগি করে, কিন্তু গালি গালাজ দেয়নি। আমি আমার আব্বুর অনেক কি বলবো, আমাকে অনেক আদর করে, আমার উপর আজ পর্যন্ত সে হাত তুলেনি, সেদিনও তুলেনি, শুধু রাগ করে তখন বের হয়ে চলে গেছে উনি। তো উনি চলে যাওয়ার পরে আমার একটু রাগ বেশি, তা আমিও খালামুনিকে বললাম মানে আমি আর এখানে থাকবো না, আমি এখন চলে যাব। বললো কোথায় যাবি? মানে বরিশাল চলে যাব। আবার ব্যাক করছে ওরে নিয়ে। তো যাওয়ার সময় গাড়িতে খুব কান্নাকাটি করছে ওই ওর কথা হচ্ছে যে আমি আমার শ্বশুরের কাছে আসলাম, ও তো বলছিল আমাকে যে আম্মুর সাথে আমার রিলেশন ভালো না আব্বুর সাথে রিলেশন ভালো, তা আমার শ্বশুর কেন আমার সাথে এরকম করছে, সালাম করতে গেছিল সালাম করতে দেয়নি তাকে। তো যাই হোক আমরা চলে গেছি বরিশালে, তার আরো এক মাস পরেই দেখা গেল যে আব্বু আস্তে আস্তে আমাদের দুজনের প্রতি উইক হচ্ছে, হ্যাঁ আমাদের সাথে কথাবার্তা এখন বলে মোবাইলে। তখন বলল যে এভাবে করে বরিশালে কতদিন থাকবা তোমরা, ঢাকায় আসো, ঢাকায় এসে বসো, দেখি কি করতে পারি তোমাদের জন্য।
আচ্ছা, ওর বাসা থেকে কোনো যোগাযোগ করেনি?
ওর বাসা থেকে যোগাযোগ হয়েছে ওর বাবার সাথে, ওর মার সাথে হয়েছে।
আপনার?
হ্যাঁ আমার সাথে হয়েছে, ওর সাথে হয়েছে, ওরা দুজনই মেনে নিছে, কিন্তু ওর বাবা মা তো আলাদা থাকে, বাবা থাকে চট্টগ্রামে, মা থাকে টেকনাফে।
আচ্ছা,
তোর বাবার পরে বলা হয়েছে যে আব্বু আমরা এখানে আসতে চাই আর আমার শ্বশুররাও আসতে চায়, আমাদেরকে একসাথে এখান থেকে অনুষ্ঠান করে নিয়ে যাবে। তোর বাবা বলল ঠিক আছে আসো তোমরা, এতটুকু। তা আমরা ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে এক সপ্তাহ মতন তো ঢাকায় ছিলাম, তারপরে আমার আব্বু আমাকে বলল যে ওকে নিয়ে টেকনাফ যা আমরা আসবো। তো এর মধ্যে দেখা গেল আম্মু কেও মানে আব্বু যেভাবে হোক একটু রাজি করাইছে।
আচ্ছা,
কিন্তু হঠাৎ করে আম্মুর কি হয়েছে জানি না, আম্মু যায়নি আর
কোথায়
টেকনাফে, ওকে আর আনতে যায়নি, আনতে যায়নি। এখন আমরা দেখতেছি আর কতদিন এভাবে করে চলবে। টেকনাফে যাওয়ার পরে আমরা 22 দিন ছিলাম, এটা আমার বিয়ের পরে প্রথম টেকনাফে গিয়ে থাকা।
টেকনাফে কি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে উঠলেন?
জি জি, মানে শ্বশুর বাড়ি বলতে কি ওটা ওর নানুর বাসা।
আচ্ছা, ওখান থেকে কি ব্যবহার ভালো ছিল?
জি জি, ওখান থেকে ব্যবহার অনেক ভালো। আমি গেছি একটা নতুন জামাইকে যেভাবে ওরা যতটুকু করার করছে অনেক আদর যত্ন করছে। তো তারপরে আমরা 22 দিন থাকার পরে দেখি আর পারতাছি না, আমি বলছি আম্মু মনে হয় আসবে না, আম্মু অনেক রাগ আমাদের উপরে, চলো আমরা ঢাকায় ফিরে যাই। আবার ঢাকায় আসার পরে আব্বু পরে আমাদেরকে একটা ফ্ল্যাট ওকে করে দিছে, আমাদের সংসার ভালোই যাচ্ছে, কোনো সমস্যা নেই।
আব্বু কি ফ্ল্যাট ভাড়া করে দিল?
জি জি জি।
আর আপনি তো কাজকর্ম কিছু করেন
না? তখনও করতাম, তখন তো আমার শেয়ারের টাকা পয়সা ছিল, আমি সেটা দিয়েও চলতাম। তারপরে আমি আমাদের পুরান টাউনে একটা হোটেল আছে, ওটাতে আর কি আমি হোটেলটা দেখাশোনা করতাম, ওখানেই ছিলাম আমি। তা আমাদের সব মিলে সংসারটা ভালোই যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে একদিন ওর মা বলতেছে ওকে যে আমি ঢাকায় কখনো আসি নাই মা, তোকে দেখতে মন চায়। তখন ও আমাকে বলল যে যাও আম্মুকে নিয়ে আসো। আমি আনার জন্য গেলাম আমার শাশুড়িকে, আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার শাশুড়ি ভালোই ছিল। একটা মাসের মধ্যে হঠাৎ করে আমার ওয়াইফকে বলে যে আমার ভালো লাগতেছে না, আমি চলে যাব। আমাকে বলার পরে আমি বলছি যে আম্মু আপনি আরো কয়টা দিন থাকেন, ইত্র কইরা যান আমাদের সাথে, প্রথম ঈদ পড়ছে। বলে যে না বাবা আমার ভালো লাগতেছে না। তো ভাইয়া আমি এতটুকু জানি যেহেতু উনারও কিন্তু ওখানে একটা ছেলে আছে, ওই ছেলেকেও দেখতে হয়। তা আমি বললাম ঠিক আছে। তা আমি আর জানি না যে এখানে উনার আম্মু কি করছে না করছে, আমি আমার শাশুড়ি। তা আমি যখন জব করতে চলে যেতাম তখন আমার ওয়াইফ রান্না বান্না করে আমি ফ্রেশ হয়ে যাওয়ার জন্য যেত, তখন দেখা যেত আমার শাশুড়ি কি করতো না করতো এগুলো আমরা কিছুই জানতাম না।
কি করতো
তখন আমরা মানে বুঝে উঠতে পারিনি যে কি করতেছে।
বুঝে উঠতে তো পারার কথা না, মানে কি করতো আসলে সেটা বলেন।
সেটা হচ্ছে যে আমি যখন বাসায় ফিরতাম তখন দেখতাম যে শাশুড়ির মুখের দিকে যখন তাকাইতাম তখন দেখতাম চেহারাটা খুব কালো। তা আমি না ওকে জিজ্ঞেস করতাম ওই আম্মুর কি হয়েছে, ওই বলে আমি জানি না। আমি একদিন আম্মুকে ডাকা নিয়ে কথা বলছি যে আম্মু আপনার কি মন খারাপ নাকি আমি আপনার সাথে কোনো কিছু অন্যায় করছি? বলে না বাবা ওরকম কিছু না, আর অনেকদিন হয়েছে আমি বাসা যেতে চাই, টেকনাফে চলে যাব। তা আমি বলছি ইটটা করে যান, বলেন না। এর মধ্যে দেখা গেল না মানে খুব আমার সাথে একটু ইয়ে করতেছে। তা আমি বলছি ঠিক আছে আপনার বাসা আপনি যাবেন না ফিরে, অবশ্যই যাবেন। তা আমি বলছি ঠিক আছে তাহলে আমি আপনার ছেলেকে ডাকাই, আই মিন আমার শালাকে খোকাকে। ও আসার পরে ও আমার এখানে 2 দিন ছিল। তারপরে আমি আমার শাশুড়িকে আমার শালককে একসাথে করে আমি গাড়িতে তুলে দিছি।
আচ্ছা আচ্ছা।
তো তখন আমার ওয়াইফও ওই গাড়িতে গেছিল আর কি, মানে তুলে দেওয়ার জন্য। তখন চলে গেছে ওরা। তা আমি আমার ওয়াইফ বাসে ফিরে আসি, আমরা ভালোই মোটামুটি ঈদ উদ আমাদের গেছে, রোজার ঈদ। তো রোজার ঈদের 3 দিন পরে আবার বলতেছে যে তুই আয় না। তো বলতেছে আম্মু এখন না আর কয়েকটা দিন পরে আসুন, তো আরো কিছু মার্কেটিং করতে হবে, বাসায় আসবো সবাইকে সবকিছু দিতে হবে না। তো বললো ঠিক আছে। এই করে রয়ে গেছে, দেখা গেল আমাদের আর যাওয়া হয়নি। তো সে আবার কুরবানি যাওয়ার জন্য মানে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, রোজা দিতে যেতে দিনে এবার যাবা তুমি, আমি যাই আর না যাই তুমি অবশ্যই যাবা। তো দেখা গেল ভাইয়া কুরবানি ঈদের তিন দিনের দিন তার আম্মু ফোন দিছে ওকে, ফোন দিয়া বলে যে মা আমার শরীরটা অনেক খারাপ, তুই তো আমাকে এসে দেখা যা। তো বললো যে আম্মু ঠিক আছে, তো আমাকে বললো, তো আমি বলছি হ্যাঁ যাবা তুমি অবশ্যই যাবা। এর মধ্যে ভাইয়া আমি বলে রাখা ভালো অবশ্য, পৃথিবীতে কিন্তু ভাইয়া ভালো মন্দ দুটা জিনিসই আছে।
অবশ্যই
তা আমি এত অসুস্থ হয়ে গেছি, হঠাৎ করে কেন অসুস্থ হয়েছি সেটা আমি জানি না, হঠাৎ করে আমার বাম পাশের পেটটা ফুলে উঠছে। তো ওকে আমি বললাম যে আমার পেটটা ফুলে উঠছে কেন আমি জানি না। তো বলতেছে যাও ওয়াশরুমে যাও, একবার দুইবার তিনবার খুব স্লোলি প্রসব হচ্ছে, ওরকম হয় না। চারবারের সময় দেখা গেল যে আমার প্রসবের রাস্তা থেকে ব্লাড যাওয়া শুরু করছে।
আচ্ছা,
তা আমার তো খুব খারাপ লাগতেছে, পেটটা অনেক ব্যথা। ওকে গিয়ে আমি বলছি, ও কান্নাকাটি করতে যাও মিথ্যা কথা বলো। আমি মিথ্যা কথা কেন বলবো, তুমি তো আমার ওয়াইফ, চলো দেখা দিই তোমার। দেখা দিছি, দেখার পরে ও কান্নাকাটি করতেছে। তো পরে আব্বুকে সে ফোন করছে, আমি আমার আব্বুকে ফোন করে বলছে যে আব্বু এই ব্যাপার। তো আব্বু আমাকে গালি গালাজ করতেছে, বলে কথা শুনে না ছেলেটা, তুমি একটু দেখো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো নাকি। তো ভাই আমি আর ডাক্তারের কাছে যাইনি, গেছি একেবারে রাতে 12টার পরে। ডাক্তার অনেক ওষুধ পত্র দিচ্ছে আমাকে, কোনো কাজ হয় না। তিন দিন কোন অবস্থাতে মানে মোটামুটি ভাবে একটু ভালো হয়েছি। এর মধ্যে ওর খালাতো ভাই ওকে ফোন দিছে, বললো যে আমি ঢাকাতে আসতেছি, তাই সাবি না তুই কি যাবি টেকনাফ। কয় ভাইয়া জুয়েলের তো অবস্থা ভালো না, কি হয়েছে কয় এই ব্যাপার। কয় আচ্ছা ঠিক আছে আমরা এসে দেখবো। দেখার পরে আমি বলছি আপনাদের সাথে অবশ্যই যাবে, তো ও বলতেছে না আমি যাবো না। বলছি তোমাকে যেতে হবে, তোমার আম্মু অসুস্থ, তুমি তো আমার দ্বারা পৃথিবী দেখো নে, তুমি দেখছো তোমার আম্মুর দ্বারা পৃথিবী, আমি তো তোমার হাজবেন্ড পরে হয়েছি, তোমার আম্মুকে আগে তুমি দেখো, আমার নিয়ে টেনশন করো না। না কান্নাকাটি করতেছে ও যাবে না। তো পরে আমাকে যাওয়া রাজি হয়েছে, পরে বলে যে তুমিও তাহলে যাবে। আমি বলছি এই অবস্থায় আমি যাব না, তুমি যাও সপ্তাহখানি ঘুরে টুরে আসো। খুব কষ্ট করে ওরা আমি দুই দিনের মধ্যে রাজি করালাম। এর মধ্যে ভাইয়া বলে রাখার এটা ভালো খুবই, যে একটা হাজবেন্ডের কিন্তু দায়িত্ব একটা ওয়াইফের কেয়ার করা, এবং একটা ওয়াইফেরও কিন্তু দায়িত্ব একটা হাজবেন্ডের কেয়ার করা। ও যখনই দেশের বাড়ি যেত আমি ওর কাপড় চোপড় সবকিছু গুছিয়ে দিতাম, তো এবারও গুছিয়ে দিছি, কিন্তু আমি কখনো বিয়ের পরে নিজের হাতে খাইনি, ও আমাকে খাওয়াই দিত। আমি ওকে এগুলি করে দেওয়ার পরে ও চলে গেছে, যাওয়ার পরেও আমি ওর সাথে ভালো কথাবার্তা বলতেছি কয়েকদিন ধরে। তো ও জানে যে আমার কাছে যদি ভালো লাগে আমি হঠাৎ করে ওকে আনতে যাই, তো এবারও আমি ওটাই করছি। আনতে গেলাম, ওর মা বলে না বাবা এখন আসবে না, আরো কয়টা দিন থাক, সবসময় এরকম বলে, তো সবসময় পাঠিয়ে দেয়। আমি বলছি ঠিক আছে, আমি ওখান থেকে ব্যাক করে আসি। ব্যাক করে আসার পরে ভাই আমার অবস্থা আরো বেশি খারাপ হয়, আবার অসুস্থ বেশি।
আচ্ছা,
এরই মধ্যে এই যে ব্লাড যাওয়া শুরু হয়েছে ভাইয়া, এটা কমে নেই আমার।
আপনি ডাক্তার দেখাচ্ছিলেন?
আমি ডাক্তার দেখাচ্ছিলাম এবং ডাক্তারের কাগজপত্র আমার কাছে সবকিছু আছে।
আচ্ছা আচ্ছা।
এরই মধ্যে হঠাৎ করে মানে ও যখন গেছে তখন এটা ছিল 2015 অক্টোবরের 17 তারিখ, এবং 2015 অক্টোবরের 25 তারিখ আমি তাকে আনতে গেছিলাম। তো বললো যে আসবে না, মানে ওর মা বললো। যাই হোক শেষ, আমি আর কিছু বলিনি, যে ঠিক আছে কয়েক দিন আর ঘুরে যাক আমি চলে আসছি। আমি আসার পরে ভাইয়া অক্টোবর মাস শেষ, নভেম্বর 1 তারিখে হঠাৎ করে সকালবেলা ফোন দিছে, আজকে আমি গাড়ি তুলবো। ভালো কথা, উঠো। তো ঠিক তার 5 মিনিটের মধ্যে ভাইয়া তার দূর সম্পর্কে এক মামা ফোন করে বলে, তুমি কি জুয়েল বলতেছো? জি। ও আর আসবে না।
আচ্ছা,
কেন আসবে না? আমি কি কোনো অন্যায় করছি? বলে সেটা আমি জানি না, তুমি কাবিনে কাগজ পাঠা দিব।
আচ্ছা,
আমি কাবিনে কাগজ কেন পাঠাবো? বলে হ্যাঁ, তুমি ডিভোর্স লেটার পাঠাবো। কেন আমি ডিভোর্স লেটার পাঠাবো?
মানে ব্যাপারটা বুঝলাম না, 5 মিনিট পরেই ফোন দিয়ে বলছে যে ওর যাবে না, সেটা আবার মামা।
হ্যাঁ, ওর দুঃসম্পর্কের মামা।
ওকে,
কিন্তু ওকে কথা বলতে দিতেছে না, ও কিন্তু মোবাইলটা চাচ্ছে, ওকে দিচ্ছে না, আমি শুনতেছি।
আচ্ছা,
তো বলতেছে না আমি কথা বলবো। তো তখন মামা উঠে বলতে, আমি মামা আমি কেন কাবিনে কাগজ দিব আর কেন আমি ডিভোর্স দিব?
আচ্ছা,
আমার তো ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্ন উঠে না।
আচ্ছা, এরকম কথাবার্তা চলছে আপনাদের মধ্যে, তাই তো? আচ্ছা, প্রিয় শ্রোতা, দুটো ব্যাপার এখানে প্যাচ লেগে গেল বলে মনে হচ্ছে। একটা হচ্ছে যে জুয়েল একটা পর্যায়ে বললো যে আমি জানতাম না যে আমার শাশুড়ি কি করতো বাসায়। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, ওর অসুস্থ হওয়ার একটা ব্যাপার চলে আসছে, কোনোভাবে রিলেট করে কি না সেটা আমরা দেখতে পাবো। এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 5 মিনিট পরে ফোন করলো, ওর স্ত্রী ওকে ফোন করার 5 মিনিট পরেই দুঃসম্পর্কে মামা ফোন করে বললো যে সে আর সেখানে আসবে না, কাবিনের পেপার এবং ডিভোর্স লেটার একই সাথে পাঠাতে বলছে। বেশ কিছু জটলা পাকাচ্ছে এদিকে, আমরা দেখি যে এগুলো কোন দিকে যায়, কিভাবে ছাড়ায়, এখন কি অবস্থা, এসব কিছুই শুনবো আমরা একটু পরে ফিরে এসে। ছোট একটা বিরতি নিচ্ছি আমরা, কোথাও যাবেন না।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতুর সাথে আজকে রয়েছে জুয়েল এবং আপনারা রয়েছেন, বেশি কথা না বাড়িয়ে আমি জুয়েলের কাছে যাচ্ছি, কারণ কয়েকটা ব্যাপার নিয়ে আমি নিজেও সন্দিহান যে কেন হচ্ছে ব্যাপারগুলো, ব্যাপারগুলো কোথায় ইন্টারলিঙ্কড রয়েছে, কোথায় গিয়ে জটলা খুলবে, আমি জানতে খুব ইন্টারেস্টেড। সো জুয়েল, আপনি ফোন আসলো এবং সেখান থেকে বিরতিটা নিয়েছিলাম, মামা বললো যে আপনার কাছে আসে ফিরবে না, তারপরে কি ঘটলো টোটালটা একটু ডিটেইল বলেন।
তারপরে হচ্ছে ভাইয়া, যখন ওর মামা বলছে তো আমি বললাম যে মামা আমি ওর সাথে কথা বলতে চাই, তো আমাকে বললো যে না কথা বলতে দেওয়া যাবে না, আর ও তোমার সাথে কথা বলবে না, তোমরা বাবা ছেলে দুজনে আসো, তারপর আমরা দেখি কি করতে পারি। আমি তো কাবিনের কাগজ তো আসার কোনো প্রশ্ন উঠে না, তা আপনারা যদি মিচুয়ালে আসেন তাহলে কাবিনের কাগজ আমি কেন দিব, আমি এবং আব্বু না হলে একাই আসবো, আর আব্বু যদি না আসে তাহলে আমি আসবো।
ওকে ফোনে ট্রাই করছিলেন আপনি?
ওকে ওই মোবাইল দিয়ে আমি অনেকবার ট্রাই করতেছি কিন্তু ওকে ধরতে দেয় না মোবাইলটা। ও কথা বলার চেষ্টা করতেছে, এখানে যে ওর সাথে ভাইয়া কথা বলার দিচ্ছে না ওরা, এটা আমি ঠিকই বুঝতে পারতেছি যে দিচ্ছে না, ওকে শিখিয়ে দিচ্ছে অনেক কথা, মানে জোর জবরদস্তি করে। তো এগুলি কথা বলার
শিখিয়ে দিচ্ছে। আপনাকে কিছু বলছিল ফোনে, ফোন ধরছিল
না? ওকে ফোন ধরতেই দিচ্ছে না, ওরা ওরা বলতেছে যে না ও কথা বলবে না তোমার সাথে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনারা যদি কথা বলতে না দিবেন তা আমার তো কিছু করার নেই, দেখি আমি কি করতে পারি। তো পরে আমি আব্বুকে আবার বললাম যে আব্বু এই ব্যাপার, আচ্ছা আমি আসতেছি বাসায়, তুই থাক।
আচ্ছা, আপনার বিয়ে হলো, সবকিছু হলো, আপনার মা কোন ধরনের?
না, আম্মু এগুলিতে কোনো কিছুই বলেনি আর, চুপচাপ। তো পরে দেখা গেল যে আমি আব্বুকে ডেকে আনার পর আব্বুর সাথে আমার সাথে কথা হয়েছে, আব্বু ওর সাথে কথা বলছে, তখন ওই আব্বুকে বলল যে ঠিক আছে আব্বু আমি দেখি আমি কি করতে পারি, কারণ যেহেতু আমি এখন আমার ফ্যামিলির কাছে চলে আসি, এখন আমার ফ্যামিলি যে সিদ্ধান্ত নিবে আমাকে সেই সিদ্ধান্তেই যেতে হবে। তো বলতেছে যে তোমরা, আমার ওয়াইফ বলছে।
আপনার ওয়াইফ আপনাকে বলছে?
আমার আব্বুকে বলছে, আমি ওর শ্বশুরকে।
মানে এটা কি ফোনে?
হ্যাঁ, ফোনে বলছিল। এটা
কিভাবে, মানে কিভাবে ফোনে যোগাযোগ হলো?
অনেক মানে যেদিন এগুলো কথা কাটাকাটি হয়েছে সেদিনই বিকালের দিকে আবার আব্বু ফোন দিয়েছিল।
ওকে ফোন দিয়েছিল, ওর নাম্বার তখন?
জি জি জি।
আচ্ছা, এবং তখন
ধরা পরে তখন বলছে আব্বু আমি আপনার সাথে লুকায় কথা বলতেছি, শুনে ফেলবে, তারপর আমি চেষ্টা করে দেখবো, দেখি আমি কি করতে পারি।
আচ্ছা, ও এই কথা বললো?
জি।
মানে ওর পক্ষ থেকে কি,
ওর পক্ষ থেকে মানে এটাই
সম্মতি, ও
সম্মতি আছে
যে ওর ফ্যামিলি ডিসিশনে? হ্যাঁ, ফ্যামিলি ডিসিশনে নাকি?
না না না, মানে আসার চিন্তা ভাবনা ওর আছে।
না, ও যে কথাটা বললো যে ফ্যামিলি যেটা ডিসিশন নিছে আমি সেটাই করব, এরকম কিছু বললো?
না না, এরকম কিছু বলে
কি বললো, কথাটা কি ছিল?
ও শুধু এটাই বললো যে আব্বু ওরা আসতে দিতেছে না, তা আমি চেষ্টা করব আসার জন্য, দেখি আমি কি করতে পারি।
আচ্ছা,
এটাই বলছে। আব্বু বলছে যে দেখো যা কিছু করবো তুমি একটু তাড়াতাড়ি করো, কারণ ওর শরীরের অবস্থা বেশি ভালো না। তো বললো যে ঠিক আছে।
আচ্ছা, এটা বিয়ের কতদিন পর?
এটা আমাদের বিয়ের, আমাদের বিয়ে হয়েছে 2013 এপ্রিলের 15 তারিখে, আর ঘটনা ঘটেছে অক্টোবরের লাস্টের দিকে, ইয়ার 2015। বিয়েটা হয়েছে 2013 এপ্রিলের 15 তারিখ।
আচ্ছা, প্রায় 2 বছর। হ্যাঁ,
2 বছর প্রায়। এর মধ্যে এগুলি ঘটনা ঘটছে, ঘটনা ঘটানোর পরে দেখা গেল আমার অবস্থা আরো বেশি খারাপ। তো অবস্থা বেশি খারাপ হওয়ার পরে ভাইয়া যে কোনো জিনিস খেতাম বা আব্বু যদি আমাকে আদর করে খাওয়াতো সাথে সাথে আমার বমি হয়ে যেত, কিন্তু কেন হতো সেটা কেউ বুঝে পারতাছিল।
চিকিৎসা তো নিচ্ছিলেন?
প্রচুর চিকিৎসা,
কিন্তু কোনো এক্সাক্ট রোগ
হচ্ছিল না। ডাক্তার, এত ডাক্তার দেখানো হয়েছে মানে হিসাব ছাড়া। তো ডাক্তাররা বলতেছে আমাদের পক্ষে এটা সম্ভব না, আপনি যদি পারেন তাহলে ওনাকে বাংলাদেশের বাইরে নিয়ে যান, ইন্ডিয়া দেখেন। আব্বু বলছে দেখি আমি তারপরেও। এরই মধ্যে ভাইয়া ওই একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেকে, ঠিক ওই অবস্থা। তা আমরা পুরান্তনের লোক তো, আমাদের মসজিদের একটা ইমাম সাহেব ছিল, উনি বলছে আব্বুকে যে ভাই আপনি জুয়েল মামাকে নিয়ে আরেকটা হুজুরের কাছে যান, দেখেন কি হয়। নিয়ে যাওয়ার পরে ভাইয়া ওই হুজুরটা দেখছে আমাকে, দেখার পরে বলছে যে আল্লাহ যদি চায় তাহলে আপনার ছেলে সুস্থ হয়ে ফিরে আসবে, নাহলে এটাতে আমার কিছু করার নেই।
ব্যাপারটা কি?
ব্যাপারটা হচ্ছে এই, আমাকে ভাইয়া ওরা কুফরি কালাম করছে, হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস করতে হবে, যার সাথে হয় সে বুঝে। আপনি আমার ছবি দেখলে আগে বুঝতে পারবেন যে আমি কিরকম ছিলাম আর কিরকম বানাইছে আমাকে।
আচ্ছা,
তো এরই মধ্যে দেখা গেল ভাইয়া ওই লোকটা চিকিৎসা শুরু করে দিচ্ছে।
আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনার সাথে কুফরি কালাম এটা হয়েছে, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোন প্রসঙ্গই আমি টানছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি বলতে চাচ্ছিলেন যে আপনার শাশুড়ি কিছু একটা করে এবং এই কাজগুলোই সে করতো এখানে, তাই তো?
জি।
আচ্ছা, এই যে এই প্রশ্নটা প্রিয় শ্রোতা, এটা একটু নোট করতে হবে যে এরকম কিছুই কিন্তু আমি ধরে নিয়েছিলাম, হয়তো আমার সাথে সাথে আপনারাও, এবং সেই ব্যাপারটাই আমরা এখন ক্লিয়ার হলো। ওকে, মোটামুটি একটা জটলা পাকছে, জটলা অনেক আগেই পেকেছে এবং জটলাগুলো পরিষ্কার হচ্ছে, এবং এই জটলাগুলোই আমাদেরকে খুলতে হবে। আমাদেরকে শুনতে শুনতেই হয়তো জটলাগুলো খুলে যাবে, অথবা এই গল্পটা প্রচার হচ্ছে যেই কারণে সে উদ্দেশ্য সাকসেসফুল হবে, সেটা হচ্ছে আপনারা সতর্ক হবেন। দ্যাটস ইট, শুনুন। তারপর
তারপর হচ্ছে যে যখন হুজুর বলল যে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি, তো আমার ডান হাত এবং বাম হাত যখন উনি দেখছে সমানভাবে, দেখা গেল যে একটা আঙ্গুল ছোট একটা আঙ্গুল বড়, তখনই সে বুঝে গেছে যে আমাকে ওরা পাহাড়ি অঞ্চলের দিক থেকে, মানে যেটা আমরা বলি ইয়ে ভাষায় যে বান মারছে, টোটকা, টোটকা বলা হয় ওটাকে, ওটা করছে। আব্বু জিজ্ঞেস করছে কিভাবে, বলছে যে জুয়েলের মাথা চুল টুল নিছে এই অবস্থা। তখন আমাকে বলল যে মামা তুমি বাসায় গিয়ে দেখো, যদি আমার কথা বিশ্বাস না হয়। বলছি কি? বলে মামা বাসায় গিয়ে দেখো তোমার একটা ছবি নাই, তোমার একটা জিন্সের প্যান্ট নেই।
আচ্ছা,
তা আমি বললাম যে সত্যি বলে হ্যাঁ। তা আমি ওই মুহূর্তে বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি সবকিছু বেয়ে পড়ছি, তা আমার কাপড় চোপড় আমি তো অবশ্যই জানবো যে কোনটা কি। ঠিকই ভাইয়া, আমি দেখি যে আমার ফিরিয়ারের একটা ছবি নেই আর একটা প্যান্ট নেই।
আচ্ছা,
কিন্তু এটা আমার ওয়াইফ জানতো না।
কিন্তু উনি কি করে জানলেন যে,
উনি কিভাবে জানছেন এটা উনার মধ্যের সবকিছু, কারণ যেহেতু উনি মসজিদের ইমাম সাহেব। কিন্তু উনি যখন এই কথাটা বলছে, তা আমি বলছি মামা এটা কে নিছে? বললো যে তোমাদের ঘরে কোনো মহিলা ছিল? আমি জি। তো বললো যে কে? আমি আমার শাশুড়ি। কয় উনি নিয়ে গেছে? তো আমি তো আর আমার শাশুড়ির ব্যাগ ট্যাগটা আমি চেকিং করব না। তো দেখা গেল যে হ্যাঁ, পাশে আমি গিয়ে দেখি যেটি নাই। তা আমার ওয়াইফও আর জানতো না যে আমার শাশুড়ি যেগুলি করছে। তো যখন এটা নাই, তখন আমি আমার ওষুধপত্রে যখন বের করছি সবকিছু, তখন আমার উপরে ওয়ার্ড্রোপে আমি দেখি যে খালি একটা ওষুধের বোতল, দেখি খালি। কি ব্যাপার, এটা তো আমার না, এটা তো আমি ইউজ করি না, কি ব্যাপার? আমি নিয়ে আমি যখন একটা ঝাঁকি দিছি, তখন দেখি যে শব্দ দেয়। তো খুলছি, খুলে দেখি যে এটাতে কিছু ওষুধ আছে, মানে বাত ব্যথা, শরীর হাত ব্যথা করে ওগুলো ওষুধ। আচ্ছা, তো বুঝতে পারলাম যে ব্যথা যে করে এটা তো আমার শাশুড়ির, আমার শাশুড়ির ওষুধ নেয় না, হয়তো নিজে ভুলে গেছে। হঠাৎ করে চোখ গেছে আরো ভিতরে, তখন গিয়ে দেখি যে আরো একটা ডিব্বা এরকম খালি বোতল। তো তখনও সন্দেহ হয়েছে, তো ওটাও একটু নক করছি, দেখে ওটা তো হালকা শব্দ বেরোচ্ছে। ওটা যখন আমি মুখটা খুলি, তো খুলে দেখি যে কাগজগুলো রোল করা।
আচ্ছা,
কিসের কাগজ সেটা বের করছি। বের করে দেখি যে আমরা যেটাকে ভাইয়া বলি যে জাফরন দিয়ে লেখা হয়, হ্যাঁ জাফরন দিয়ে লেখানো হয়েছে ঠিক আছে, কিন্তু লেখাটা কোরআন শরীফের লেখা না, কোরআন শরীফের লেখাটা উল্টা লেখছে। উল্টা লেখার পরে তখন আমি বুঝতে পারলাম সে জিনিসগুলো আমি নিয়ে হুজুরকে দেখাইছি, দেখছে সে
কোরআন শরীফ থেকে লেখা উল্টো করে লেখা, তাই তো?
জি।
এবং কিছু সূরা আছে যেগুলো উল্টো করে লেখা, খুব ভয়াবহ,
পেজ জবর কিছুই নাই, সবকিছু উল্টা।
আচ্ছা,
তো আমি এটা দেখার পরে ভাই আমার লোম দাঁড়ায় গেছে, আমি আর কিছু বলিনি।
মাই গড।
আমি তখন হুজুরের কাছে নিয়ে দেখাইলাম, দেখানোর পরে হুজুর বলছে যে ভাগ্য ভালো যে হাতের মধ্যে মাত্র তিনটা দিন ছিল, এই তিনটা দিনের মধ্যে যে আমি ফিরত আসি এটাই অনেক কিছু।
তিনটা দিন অতিক্রম করলে কি হতো, ভয়াবহ কিছু হতো আপনার সাথে?
আমি মৃত্যুর সাথে আমি পঞ্জা এভাবে লড়তেছিলাম, আমি কিন্তু বিষ্ণার সাথে পুরো সম্পূর্ণ লেগে গেছিলাম। আমার আজকে যদি ভাইয়া আমার বাবা বেঁচে না থাকতো, তাহলে আমি হয়তো এই পৃথিবীতে থাকতাম না। আমার বাবার প্রতি আমার অনেক শ্রদ্ধা, আমি এটা দোয়া করি যাতে আমার নিঃশ্বাসটুকু আমার বাবার মধ্যে লেগে যায়, আমি যাতে আগে মারা যাই। লোকটা আমার জন্য অনেক কিছু করছে, এখনো করতেছে, এ বাবার মতন বাবা হয় না।
এরকম বাবাকে আমি হাজারো বার স্যালুট করি। আমার জন্য সে অনেক কিছু, অনেক। আমি এত অন্যায় করছি, সে আমাকে আজ পর্যন্ত একটা টোকা দেয়নি। তাই আমি লিসেনারদের উদ্দেশ্য এটাও বলতে চাই যে তোমরা বাবা মাকে কখনো কষ্ট দিও না, আর আমি যে অন্যায়টা করছি এরকম ভুলটা তোমরা করো না। প্রত্যেকটা বাবা মা চায় নিজের সন্তানকে নিজের মতো করে তুলতে, কিন্তু যে ভুলটা আমি করছি সেটা তোমরা করো না। এগুলি করার পরে ভাইয়া আমি আর কোনো কিছু ইয়ে করি নেই। এই অসুস্থ 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 থাকার পরে আমার চিকিৎসা এতটুকু চলতেছে।
চিকিৎসা তখন কি ওই হুজুর করছিলেন, ইমাম সাহেব করছিলেন?
উনি তাবিজ তাবিজ আমাকে সবকিছু দিছে এবং আমাকে এটাও বলছে যে প্রত্যেক মাসের 27 তারিখে মামা তুমি বের হতে পারবা না, বাসা থেকে বের হলে তোমার সমস্যা, বের হবা তবে মাগরিবে আজান আগেই চলে যাবা,
কাজ শেষ করে
বাসা চলে যাবা।
আচ্ছা, আপনার যে প্যান্ট এবং ছবিটা যে নেওয়া হইল, মানে ওগুলো দিয়ে কি কাজটা করা হয়েছে?
এবং ছবিটা দিয়ে মানে এগুলো করানো হয়েছে।
মানে কি ভয়াবহ, তাই না? আপন মানে নিজের মেয়ে তো ছিল আপনার ওয়াইফ?
জি জি।
আচ্ছা, নিজের মেয়ের স্বামীকে এভাবে ক্ষতি করা, বিয়েটা হয়ে গেছে, সম্মতিতে হইল, তারপরে এরকম একটা ব্যাপার, মানে মানুষের ভেতরে যে কি থাকে এটা আসলে খুব টাফ। এই জন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। ওই জুয়েলের কথাগুলো শুনতে শুনতেই না আমি একটু ভাবার চেষ্টা করলাম যে এরকম হয় যে কে আপনার ক্ষতি কখন করে ফেলবে, কিভাবে করে ফেলবে, এটা না এটা বোঝার কোনো উপায় নেই আসলে। অনেকেই হয়তো আপনার সাথে খুব সুন্দর করে কথা বলছে, কিন্তু হয়তো মনে মনে সে আপনারই সবচেয়ে বড় ক্ষতি করার চেষ্টা করছে, যেমন জুয়েলের সাথে হয়েছে। একটা মার শাশুড়ি ছিল, মেয়ের স্বামী তার সাথে কিভাবে এমন করতে পারলো, যদি করেও থাকে সে, আমি বিশ্বাস অবিশ্বাস নেগেটিভ পজিটিভ কোনো দিকে যাচ্ছি না, ওর গল্প অনুসারে কথাগুলো বলছে। সো বি কেয়ারফুল। এখানে কিন্তু একটা শিক্ষা যে বিশ্বাস করতেই হবে মানুষকে, অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস না করলে কিন্তু বাঁচতে পারবেন না, কিন্তু একটু বুঝে সবকিছু একটু সূক্ষ্মভাবে বিবেচনা করে, আদারওয়াইজ এভাবেই কিন্তু পস্তাপন হবে। প্রিয় শ্রোতা, এই জায়গাটাতে আমি আমার কনফিউশন বা আমার বিলিভ এই ব্যাপারটা ক্লিয়ার করতে আসিনি যে ব্ল্যাক ম্যাজিক অথবা কুফরি কালাম অনেকে অনেক নামেই ডাকেন, এই ব্যাপারটায় আমার বিশ্বাস এবং অবিশ্বাসটা এখানে ইম্পর্টেন্ট নয়, বাট আপনারা এটা আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কিভাবে দেখবেন সেটা আপনাদের ব্যাপার। তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে যে ব্যাপারগুলোর কথা ও এখানে বলছে, ব্ল্যাক ম্যাজিক হিসেবে যেটাকে বলতে চাচ্ছে, সেগুলো দিয়ে এই ধরনের কাজকর্মগুলো দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা সম্ভব। এগুলো দিয়ে আমার মনে হয় না যে ভালো বা পজিটিভ কিছু হয় বা হতে পারে। তো যেটা দিয়ে ভালো কিছু হয় না সেটা থেকে দূরে থাকাটাই বেটার, অথবা এগুলোতে বিলিভ ইন না করাটাই মনে হয় ভালো। তো যাই হোক প্রিয় শ্রোতা, আমরা ছোট একটা বিরতি এখন নিতে চাই এবং এই বিরতিটা নিয়ে আমরা আবারও ফেরত আসছি। এখনো অনেক কিছু বলার রয়ে গেছে জুয়েলের, সবকিছুই আমরা শুনবো, কেউ কোথাও যাবেন না, চলছে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর যাবার আগে একটু ফোন নম্বরটা জানাতে চাই, অনেকক্ষণ ধরে বলা হয়নি, 09613892892। এখানে ফোন করে আপনার জীবনের গল্পটা বলবেন এবং আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে, তারপরেই আপনি এখানে এসে গল্পটা বলতে পারবেন। আর ফেসবুকে কানেক্টেড থাকুন, এবিসি রেডিওর পেজে এই শো এর একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের কমেন্ট সেকশনে লিখুন, সেখান থেকে কিছু কমেন্ট পড়ার চেষ্টা করব। এবং আর যে সেতু যে পেজটা সেখানে ট্যাগ করা আছে, সেই পেজটাতে লাইক দিয়ে আমার মেম্বার হয়ে থেকে যান, আমাকে ইনবক্সে লিখুন আপনি, আপনার সাথে আমি সরাসরি যোগাযোগ করব। আর হচ্ছে 2221 এই নম্বরে আপনি এস এম এস করতে পারবেন এই অনুষ্ঠান সম্পর্কে যে কোনো কিছু, সেগুলো আমি পড়ার চেষ্টা করব। শুরুতে লিখবেন এবিসি। ওকে, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং আজকের অতিথি জুয়েল রয়েছে। আমি শুরুর দিকে বারবার বলেছিলাম যে গল্পটা আপনি শুনেন, একটু হয়তো মনে হচ্ছে যে ঢিমে তালে চলছে গল্পটা, এমন মনে হতেই পারে, কিন্তু যে গল্পটাই আমরা এই অনুষ্ঠানে প্রচার করি সেটা আপনার জন্য প্রচার করি। আপনার এই গল্পটা থেকে উপকার হবে, উপলব্ধি হবে বলেই করি, এবং এই গল্পটা আসলেই আপনার জন্য একটা লেসন, সেটা হয়তো বুঝতে পারছেন। অনেক কিছুই অনেক ভাবে অনেকে উপলব্ধি করেন, যার যার মতো করে সে বুঝে নিচ্ছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। জুয়েল, যেখানে আমরা বিরতি নিয়েছিলাম জায়গাটা এমন ছিল যে আপনার চিকিৎসা চলছে, হ্যাঁ, আপনার শাশুড়ি আপনাকে ক্ষতিটা করলো, এবং তারপরে এখনকার কি অবস্থা বা ধারাবাহিকভাবে যেগুলো ছিল সেগুলো প্লিজ একটু বলুন।
সেগুলো মানে দেখা গেল যে উনি এগুলো করানোর পরে
এগুলো সবকিছু আমরা জানতে পারলাম। তো জানার পরে আমাকে খুব সতর্কভাবে থাকার জন্য বলা হয়েছে, আমি সতর্কভাবে ছিলাম। এর মধ্যে ওদের সাথে আমরা যোগাযোগ করার অনেক চেষ্টা করছি। এখানে যদি আমি যদি কোনো অন্যায় করে থাকি, তো আমার ওয়াইফ যদি, আসলে ওর তো ঢাকা শহরে আসছে কিন্তু খুব কম ঘোরাফেরা করছে, ও কিন্তু এটাও জানে না যে আমাদের এখানে থানা কোন জায়গায় বা পৌরসভা কোথায়, এগুলি জানত না। তো আমি যদি কোনো অন্যায় করে থাকি ওর সাথে, তাহলে ওর তো উচিত যে আমার নামে একটা মামলা দেওয়া, কিন্তু সে দেয়নি, সে চুপচাপ ভাবে ছিল। আমি কিছু যেহেতু করিনি,
ফ্যামিলির উপরে কথা বলতে পারতো না,
এটা আমি ঠিক জানি না। কিন্তু আমি যতটুকু জানতাম যে ও ঝগড়া যে টাইপের মেয়ে না, খুব ঠান্ডা। এর মধ্যে দেখা গেল আমি যদি কোনো অন্যায় করতাম তো মামলা দিতে পারতো, কিন্তু সে দেয়নি, চুপচাপ এই যে ওই যে গেছে। ও যদি ঢাকা শহরে কিছু না চিনে, তো আমার হিসাবে যে আপনি যদি ঢাকা শহরে কিছু না চিনেন, মামলা না দিতে পারেন, তাহলে আপনার দেশের বাসায় গিয়ে তো আপনি অবশ্যই সেখানে মামলা দিতে পারেন।
এখানে মামলার কথা কেন আসছে?
এটা কারণে আসছে, কারণ যেহেতু ওরা ওকে কিন্তু আসতে দিচ্ছে না, আমি যদি ওরকম কিছু করি।
আচ্ছা, আপনার বাবা যে কথা বললো ওর সাথে, আপনার বাবা ওর ফ্যামিলির সাথে কেন কথা বললো না? ওরা তো চাইলো
না, না ওর ফ্যামিলির সাথে কথা বলতে চাইছিল, ওর আম্মুকেও চাইছিল, কিন্তু ওর খালাতো যে বোন আছে, ওই যে আর কি ওকে হেল্প করছিল বিয়ের আগে, ওর খালাতো বোন আপনার একটাই কথা বলে, সাবিনার আম্মু এখন পর্যন্ত অজ্ঞান। আজ এখন পর্যন্ত কি উনি অজ্ঞানী? আজকে প্রায় 2 বছরের মতন হয়ে গেছে,
মানে কথা বলবে না এই অজুহাত ছিল, তাই?
জি জি, কথা বলবে না এই অজুহাত ছিল। আমি যদি কোন অন্যায় করতাম তা আমার নামে একটা প্রতিবাদ করতো তারা, কিন্তু তারা সেটা করেনি। দেখা গেল ভাইয়া 3 মাসের মধ্যে 2 মাসে অসুস্থ আর বাকি 1 মাস সুস্থ থাকি। এই করতে করতে ভাইয়া এই কিছুদিন আগে আমার সাথে আবার এই ধরনের কাজ ওরা শুরু করছে।
মানে কি ধরনের কাজ? আবার যেটা করেছিল
এবার আবার করছে।
আচ্ছা, এতদিনে আপনার ওয়াইফের সাথে আপনার যোগাযোগ হয়নি?
ওরা করতে দেয়নি, ওর কাছ থেকে মোবাইল টোবাইল সবকিছু।
আপনার কি জাননি আপনার বাবাকে নিয়ে চলে যাওয়া উচিত ছিল না?
চলে যাওয়া উচিত কিভাবে থাকবে? ওখানকার লোকজন ভালো না, এটা সবাই জানে, এটা শুধু আমরা না, এটা ডিফেন্সের লোকরাও জানে।
আচ্ছা, আপনারা আইনি কোনো ইনিশিয়েটিভ নিতে পারতেন?
আমি অবশ্যই নিছি, ওর নামে মামলা করাইছি আমি।
আচ্ছা, ওর নামে করিয়েছেন?
না, মানে ওর নাম বলতে কি, ওর ভাইয়ের নামে। ওর ভাই আছে, ওর খালাতো ভাই আছে, ওর খালাতো ভাইয়ের সাথে আর কি ওই গেছিল। তো ওকে ফোন দিলে ভাইয়া ও গালি গালাজ করে। তো কিছুদিন আগে আমার এই মামলার কাগজটা আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সংস্থায় দিয়েছিলাম, ওটা দেখছে, ওরা দেখার পর ফোন দিচ্ছে, ওদেরকে গালি গালাজ করে, ওদেরকে বলে যে এই নামে কে ওরা চিনি না, খারাপ বিস্তৃত বিস্তৃত ভাষায় গালি গালাজ করে।
কে কাকে গালি গালাজ করে?
মানে ওর খালাতো ভাই আর কি, ওই মানবাধিকার সংস্থার লোককে গালি গালাজ করে। আর আমি ওদের নামে সার্চ ওয়ারেন্ট ইস্যু করাইছি, এখন বর্তমানে টেকনাফ মডেল থানায় যে এসআই আছে এই কেসটা আর কি হ্যান্ডেল করতেছে। তো উনি বলতেছে আমি আসামি পাচ্ছি না, তা আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি ওরা অবশ্যই অ্যারেস্ট হবে। এটার জন্য আমার সবকিছুতে ফেসবুকেও দেওয়া আছে, মামলার নাম্বার টাম্বার সবকিছু দেওয়া আছে। তা আমার কথা হচ্ছে, ও যদি এখনো ফিরে আসে আমি ওকে মেনে নিব। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, কিছুদিন আগে ওকে ওর মা বিগত 4 মাস আগে বিয়ে দিয়েছিল, কাউকে কিছু না জানি
কি করেছে,
বিয়ে দিয়েছে,
আবার বিয়ে দিয়েছে,
জি, আমার কাছ থেকে ডিভোর্স দেওয়া ছাড়া।
আচ্ছা, আপনার স্ত্রীর এক্ষেত্রে কোন সম্মতি আছে কি না, এই ব্যাপারটাও কিন্তু একটু জটিল এবং সন্দেহপ্রবণ আমি হচ্ছে।
জি,
যে ওকে যোগাযোগ করতে দিচ্ছে না, ও কোনোভাবেই পারছে না আপনার সাথে যোগাযোগ করতে, এটা কিভাবে সম্ভব?
আমার কথা তো সেটাই, হুজুর এটাই বলছে আমাকেও যে ওর কমরে নাকি একটা আপনার তাবিজ দেওয়া আছে, যেটার কারণে ও ওখান থেকে ফিরতে পারতেছে না,
মানে ওর মনটাকে কনভার্ট করে ফেলেছে,
পুরো সম্পূর্ণ অন্য ধরনের করে দিচ্ছে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি ভাইয়া, সেটা হচ্ছে এই, ওদের ওখানে বৌদ্ধ ধর্মের অনেক লোক আছে, তো ওই বৌদ্ধরা এক ধরনের একটা সুই দেয়, হ্যাঁ, আই মিন টিকার মতন, তো ওই সুইটা ওই শরীরের ভিতরে যত ঢুকিয়ে দেওয়ার পরে যতদিন ওই লোকটা বেঁচে থাকবে ততদিন ওই লোকের ধারের কাছে কোনো শক্তি কাজ করবে না। তো আমার যতটুকু মনে হয় আমার ওয়াইফের শরীরে এরকমই কিছু হয়তো একটা কিছু করছে। তো কথা হচ্ছে যে ভালো কাজ কিন্তু ভালো হবে, আমি যতটুকু জানি আমার শাশুড়ি আমার ওয়াইফ ওরা নামাজ পড়ে, তো যারা নামাজ পড়ে তারা কি এ ধরনের কাজ করতে পারে? আমিও তো মুসলমান, ওরাও মুসলমান, ওরা যে ধরনের কাজ করতেছে আমি ভুলে রাখেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাকে পছন্দ হয় না আর বিয়ে করার পরে ভালো লাগতেছে না, ঠিক আছে, তা আমাকে ডিভোর্স দিয়ে তো বিয়েটা করতে পারতো নাকি না?
এগুলো ছল চাতুরি, তারপরে এগুলো কুফরি কালাম, বিভিন্ন ধরনের।
কেন করছে জানেন? এটার জন্য করছে কারণ ওদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমি ওদের বাসায় গেছি। তা আমি ওদের বাসায় গেছি, ওদের অর্থনৈতিক অবস্থা ভালো না, সমস্যার সমাধান মানে করতে পারতেছে না, টাকা পয়সা নাই, এটার জন্য ওরা মামলা মোকদ্দমা করতে পারতেছে না, এটার জন্য ওরা এটা করছে। এবং এতদিন পরে আমি যখন নাড়া দিয়ে উঠছি, ওরা খুব অবাক হয়েছে।
না, এই কথাটা একটু ক্লিয়ার হইল আপনার, মানে ওদের টাকা পয়সা নেই বলে আপনার সাথে এমন করছে?
টাকা পয়সা নেই বলে মানে আমার সাথে এই যে মানে আপনার গিয়ে কুফরি কালামটা করছে আর কি,
মানে টাকা
ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আর কি,
মানে নেই। তারপরে
ওই যে খুব অল্প টাকা, তো কথা হচ্ছে যে আমার সাথে এখন যেটা করছে, আমি কিছুদিন আগে আপনাদের এখানে একবার আসছিলাম, আসার পরে যখন এখান থেকে গেছি, তারপরে থেকে আমার মুখ থেকে ব্লাড যাওয়া শুরু হয়েছে। আমি ডাক্তার দেখাইছি, দেখানোর পরে না কিছুতে যাচ্ছে না, এটা যাই না জানে জানে আবার সে হুজুরকে আমি আবার ধরছি। হ্যাঁ, সে হুজুর আমাকে দেখছে, দেখার পরে পরের দিনে আমাকে ওষুধ দিছে, আমি ওষুধ নিছি, আমাকে বলছে যে তাবিজ দিছি, তাবিজ যদি শরীর থেকে চলে যায় আমাকে জানাবা, এর আগে ভাই আমার দুটা তাবিজ ওরা নিয়ে নিছে। আমি বলছি ঠিক আছে জানাবো। আমি ওষুধটা যখন সেবন করলাম, ঠিক চার দিন পর্যন্ত আমার ব্লাড গেছে, এরপর আর ব্লাড যায় না, সম্পূর্ণ ক্লিয়ার। এখন ব্লাড যাওয়ার পর এখন আবার আরেকটা সমস্যা এরকম হয়েছে যে আমার লিভারের প্রবলেম দেখাইছে, কিন্তু আমার এভাবে কোন রোগী খুঁজে পাচ্ছে না ওরা ডাক্তাররা,
মানে একটার পর একটা
একটা পর একটা করতেছে। কিছুদিন আগে এটা টের পেয়ে গেছে যে আমি ওদের নামে মামলা করে দিছি, এবং টেকটা মডেল থানার অফিসারও ওদেরকে খুঁজতেছে। সার্চ ওয়ারেন্ট তো ভাই আপনারা জানেনই ভালো করে যে সার্চ ওয়ারেন্ট কি হতে পারে, তো ওরা আমার সাথে এই ধরনের কাজগুলি মানে এখন পর্যন্ত করতেছে।
আচ্ছা, এটা কেন করছে?
আমার কথা এইটাই,
কেন এটা করছে,
কেন করতেছে?
এবং আপনার কথা হচ্ছে
আমাকে জানাক,
আপনাকে জানাক। এবং আপনার স্ত্রীও কোনো মানে ব্যবস্থা,
ওকে ঘুরায় রাখছে, ওর সাথে যে বিগত চার মাস আগে যার সাথে বিয়ে হয়েছে ওর কাছ থেকে ওকে আলাদা রাখছে, আবার
আবার ওর কাছ থেকে
ওটাও আলাদা করে দিছে। আমার কাছে তো মনে হয় যে এটা মনে হয় ওর মার হয়তো এটা একটা ব্যবসা। আর সবচেয়ে বড় কথা কি, ওর মা বাবাই তো ডিভোর্স দেওয়া ছাড়া আছে এতটা বছর, মানে ওদের সাথে বনে না,
আলাদা থাকে,
আলাদা থাকে, ডিভোর্স ছাড়া আছে।
আচ্ছা, এটা বোধ হয় ফ্যামিলিরই কোন একটা কিছু, কি বলবো, ফ্যামিলির কোন সিস্টেম তো বলা যাবে না এটা। এটা হচ্ছে আমার মনে হয় একমাত্র আমি বলতে পারি যে এটা বিকৃত মস্তিষ্কের কর্মকাণ্ড, এর বেশি কিছু বলা যাবে না। আচ্ছা, আপনি এখন আপনার স্ত্রীর বিয়ে হয়ে গেছে, মানে আমি যেটা বলতে চাই যে আপনার স্ত্রীর বিয়ে না হলে বা আপনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করলে, এই সমস্ত কিছু যদি আপনি জানতে পারতেন যে আপনার জন্য উদ্গ্রীব যোগাযোগ করতে চায়, আপনার কাছে ফিরতে চায়, তাহলে আপনি এখানে এসে গল্পটা বলছেন ঠিক আছে, কিন্তু না, ওর বিয়ে হয়ে গেছে চার মাস আগে। তো আপনি এখানে কেন আসছেন না, সেই গল্পটা বলতে বলেন।
আমি এটার জন্য আসছি যে ভালোবাসছে না, দেখা ভালোবাসছে, সবকিছু ওকে আছে, এত ভালোবাসার পরেও দুজনের মধ্যে এত ভালোবাসা ছিল, তো সামান্য এরকম আমি কি ভুল করছি, আমাকে আমার ভুলটা তো আমাকে ধরিয়ে দিবে, কিন্তু আমার ভুলটা আমাকে ধরিয়ে দেয়নি। এটা কি আমার ভুল না এটা কি ওর ভুল,
সেটাই, এটা একটা প্রশ্ন, এটা কারোরই ভুল।
আমার প্রশ্নটা কেন আমার প্রশ্ন হয়ে থাকবে, এটা কি আমার জানার অধিকার নাই?
অবশ্যই আছে, কিন্তু পরিস্থিতি এখন এমন যে এখানে আসলে আপনার প্রশ্নের উত্তর জানার কোন সুযোগ নেই, কারণ আপনিও আপনার ফ্যামিলি নিয়ে ওখানে যাননি, আপনার বাবাকে নিয়ে ওখানে যেতে বলা হয়েছে,
কিভাবে যাব ভাইয়া?
হ্যাঁ, আপনি ভয় পেয়েছেন, আপনি জাননি।
না 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 ভাইয়া, ভয়ের কিছু নেই। আর আব্বু আমাকে বলছে যে তুমি যদি টেকনাফে একা যাবা তাহলে আমার লাশ উপর দিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে যে
কেন, এটা কেন?
কারণ ওখানকার লোকজন ভালো না, টেকনাফে লোক ভালো না, কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না, গোবরে পদ্মা ফুল ফুটছে, আমি সে পদ্মা ফুলই পছন্দ করছি, আমার কিন্তু ওর ফ্যামিলি দিয়ে দরকার নেই।
আচ্ছা, না আর টেকনাফের লোক ভালো না, এক এক জেলায় এরকম কথা প্রচলিত, সেই এলাকার লোক ভালো না, লোক সব জায়গায় মিলেমিশে, যে এখানে কিছু লোক ভালো থাকবে কিছু লোক খারাপ থাকবে,
এটাই নিয়ম, এটাই আমি মানি।
কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে আপনাকে সমাধান করার সুযোগ দিয়েছিল যে আপনি আসেন,
ওরা না 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 ভাইয়া না না, এখানে এখানে কিছু কথা আছে, ওরা যে সমাধান করার কথা বলছে তাহলে ওরা কাবিনে কাগজ কেন চাচ্ছে?
এবং কাবিনে কাগজ
আর যদি চেত তাহলে আমার কাছ থেকে ফটোকপি চাইতো, আমাকে বলতেছে অরিজিনালটা দেওয়ার জন্য,
এটা তো ওদের উদ্দেশ্যই ছিল। কিন্তু আপনাদেরকে কেন ডাকলো, আপনাদেরকে ক্ষতি করার জন্য?
আমাদেরকে এই কারণে ডাকছে, আব্বুর কাছে যে টাকা পয়সা আছে সে টাকা পয়সা যাতে সে আমাকে দেয়, তো আমি ওনার ছেলে, আমাকে তো দিবেই, এটাতে কাবিনে কাগজ কেন আসবে
না এটাই। আচ্ছা, এখন যে ওর বিয়েটা হয়েছে আপনি ডিভোর্স দিছেন?
আমি কেন দিব, আমি লোকে বলছি চলে যাওয়ার জন্য,
তাহলে তো আইনি ব্যবস্থা নিচ্ছেন না কেন?
নেওয়া হয়ে গেছে অলরেডি, মামলা সবকিছু ওকে করা আছে, ওরা তো এখন সম্পূর্ণ দোরের উপরে আছে ভাইয়া।
না সেটাই, আপনার সাথে যেটা হয়েছে এটা পুরোপুরি অন্যায়, কারণ বিয়েটা পরে মেনে না নিলেই পারতো, আপনারা যখন বিয়ে করে ফেলেছেন ইনিশিয়েটিভ নিলে কোনো ব্যবস্থা নেওয়ার থাকলে তখনই নিত।
আচ্ছা,
যদি নিত ঠিক আছে, আমি ধরে নিলাম আপনাদের সাথে ঠিকভাবে আপনার শাশুড়ি বেড়াতে আসলো, আপনার কাছ থেকে আলাদা করার জন্য অনেক কিছু করলো, ব্ল্যাক ম্যাজিক করা হলো, আচ্ছা আবারও বিয়ে দিল এবং সেখানেও সেই ফ্যামিলি থেকেও মেয়েটাকে আলাদা করে রাখলো। খুব স্ট্রেঞ্জ, আমি জানি না, ওই ফ্যামিলিটাই আমার কাছে কেমন যেন সব গোলমেলে মনে হচ্ছে টোটাল ব্যাপার।
সব তো গোলমেলেই ভাইয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর বাবা মাই তো ডিভোর্স ছাড়া আছে।
আপনার সাথে আসলেই অন্যায় করা হয়েছে এবং আমি মনে করি এটার প্রপার একটা
কখনো মেনে নিবে না, কখনো না। আজকে শুধু আমি বেঁচে আছি আমার বাবার কারণে। আজকে উনি যদি না থাকতো তাহলে আজকে আমি এই জায়গাতে দাঁড়াতে পারতাম না।
আপনার বাবার অনেক বড় অবদান, আপনার পেছনে
অনেক বড় অবদান, আর এরকম বাবা হয় না।
এক্স্যাক্টলি, আমি আসলে গল্পের সামারিতে এটাই বলতে চাই যে আসলে আপনি যদি আপনার ছেলে বা মেয়ে যদি এরকম করে থাকে, হয়তো ভুল করেছে, অনেক ছেলে মেয়েই করে, এটা কালে কালে হচ্ছে, কালে কালে হবে, কিন্তু তার পরবর্তীতে যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছেন আপনারা, মানে পারিবারিক ভাবে লিগাল হতে পারত, এই যে ব্ল্যাক ম্যাজিক একটা ব্যাপার, তারপর মেয়েকে বেড়াতে নিয়ে এসে আর ফেরত না দেওয়া, এতে করে কি হচ্ছে, আপনার মেয়েটার জীবন কি শান্তিপূর্ণ হচ্ছে বা আপনার ছেলেটার জীবন কি পরিপূর্ণ হচ্ছে, হচ্ছে না। ওদিকে যে রয়েছে অপোজিটে, স্বামী অথবা স্ত্রী যেই থাকুক না কেন, তার কি হচ্ছে, এই যে জুয়েলের গল্পটার থেকেই আপনি ধরে নিন, এখানে তো আর আমার রূপক ভাবে বলার কিছু নেই, কি হচ্ছে যে জুয়েলের মার সাথে এমনিতেই খুব একটা সম্পর্ক ভালো ছিল না, এমনিতেই হয়তোবা, কিন্তু এখন সেই সম্পর্কটার কোনোভাবেই মা জোড়া লাগাচ্ছে না, ছেলে হিসেবেই মানছে না তাকে, এবং বাবার সাপোর্ট যতটুকু পাচ্ছে, কিন্তু ওর মানসিক অবস্থা, ওর অবস্থাটা একটু ভাবুন, এটাই কি মানে বেশি কিছু নয়, ছেলেকে এভাবে শেষ করে ফেলা, অথবা আপনার মেয়েকে আপনি নিয়ে গেলেন, আপনার জামাই হয়তো তাকে খাওয়া দিতে পারছে না, সেরকম কিছু তো ছিল না, আর একটা জায়গায় বিয়েও দেওয়া হলো, সেখান থেকে আলাদা করে রাখা হচ্ছে, আসলে এই ব্যাপারটা খুব বিরল, এটা এখানে যা হচ্ছে এটা একটা বিকৃত মস্তিষ্কের ব্যাপার হচ্ছে, সব ক্ষেত্রে এরকম ঘটবে সেটা নয়, কিন্তু যেন কোন রকম কিছু এগুলো না ঘটে সেটাই হচ্ছে আজকের গল্প থেকে আমার, আমি যেটা বুঝেছি যেটাই মেসেজ হতে পারে। বাবা মা সবসময় ভালো চায়, কিন্তু ভালো চাইতে গেলেও অনেক ধরনের রাগের বসে বা জেদের বসে অনেক ধরনের ডিসিশন নিয়ে ফেলা হয়, কিন্তু সেটার আলটিমেট রেজাল্টটা কি ভালো হবে কিনা সেটাই বিবেচনার বিষয়। আজকে বিদায় নিচ্ছি, জুয়েলের এই অবস্থা থেকে আমরা এতটুকুই চাই, ও আইনি ব্যবস্থা নিয়েছে, আমি জানি না ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, সেটাও বেআইনিভাবেই হয়েছে, কারণ জুয়েল এখানে ডিভোর্স দেয়নি, আইনগতভাবে সেটা মোটেও শক্ত নয় যে ওর দ্বিতীয় বিয়েটা। জুয়েলের কাছে ফিরে আসবে কি আসবে না জানি না, অ্যাটলিস্ট জুয়েলের মানসিক যে মানে ভঙ্গুর অবস্থা সেটা থেকে যেন ও ব্যাক করতে পারে, বা অ্যাটলিস্ট কোনোভাবে যেন একটা কোনো সমাধান হয়, এটাই চাওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আগামী বুধবারে আরও একটা জীবনের গল্প নিয়ে হাজির হব, সুস্থ থাকবেন সবাই, শুভরাত্রি।
ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলে। মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। দিচ্ছি যাকে ভালোবেসে, অন্য কারো হয়ে গেছে সে। মানুষের ভাগে কোনদিন ফোটে না ফুল,
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল। সারা কি জীবন
কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারা কি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলে মাসুল,
কিছু কিছু মানুষের জীবনে
Close-up presents Hello 8920 Close-up, the closer, the better.
Exclusively on FusionBD.com.